This track was downloaded from FusionBD.com.
FM. Haunted by Airtel.
শুনছেন সবসময় রেডিও ফুটকি, আর চলছে ভূত এফএম হান্টেড বাই এয়ারটেল। শুরু হলো মাত্র এবং 11:59 ঠিক আমরা শুরু করেছি আজকের প্রোগ্রাম। এবং সেই সাথে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আপনারা সবাই জানেন যে বেশ মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল এবং তারপরে আবার এখনো রাস্তাঘাট অনেক জায়গায় উঠে যায়। কালকে রাতেও বৃষ্টি হচ্ছে, সকালবেলায় ঘুম থেকে উঠে রেখেছে বৃষ্টি। এবং এইরকম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদারে বৃষ্টির এরকম বৃষ্টি স্নাত একটা দিনে এবং সেই দিন পার করার পর রাতে অবশ্যই আমার মনে হয় যে ফুটে থাকা অনেক বেশি জমজমাট হয়ে উঠবে আপনাদের সবার জন্য। এবং আশা করছি যে আজকে দারুণ দারুণ সব ঘটনা এবং চমক দুটোই আপনাদের জন্য থাকবে ভূত এফএমে। সো আমাদের সঙ্গেই থাকুন, আমাদের সাথে যদি এসএমএস করতে চান এবং এসএমএস এর মাধ্যমে যদি আপনার কথা আমাদেরকে জানাতে চান তাহলে মোবাইলের মেসেজ এখানে যে টাইপ করুন SHOUT শাউটস, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আর ভূত এফএম হন্টেড বাই এয়ারটেলে যদি আপনি ইমেল পাঠাতে চান এবং আপনার বিভিন্ন ঘটনা যেগুলো ঘটনা ঘটে, অনেকেই আমি মানে প্রতিদিনই বলি যে অনেকেই দেখি যে অনেক এরকম ইমেল পাই, হয়তো অনেকে ভাবেন যে ইমেল পাঠাচ্ছি তারপরেও কেন আমার ঘটনা সিলেক্টেড হচ্ছে না, কেন আমাকে ডাকা হচ্ছে না। আচ্ছা, ঘটনা সিলেক্টেড হওয়ার জন্য অবশ্যই যারা এখানে আসেন তাদের চাইতে আপনার ঘটনাটা ভালো হতে হবে, সেটা তো একদম মানে প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত যেটা, সেটা হচ্ছে অনেক ইমেল পাই যে ইমেলের মধ্যে শুধুমাত্র নাম ঠিকানা এবং ফোন নাম্বার আছে, আর সে সাথে আছে যে প্লিজ কল মি, আমার কাছে অনেক ঘটনা আছে, আমাকে কল করলে ঘটনা শোনা যাবে। না, সেটা নিয়ম না, নিয়মটা হচ্ছে যে আপনার ঘটনা আমাদেরকে পাঠাতে হবে, সেই ঘটনা যদি সিলেক্টেড হয় দেন আপনি একটা কল পাবেন আমাদের কাছ থেকে এবং আপনাকে আমরা স্টুডিওতে ইনভাইট করব। সো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে ঘটনাটা অবশ্যই পাঠাতে হবে আপনার যে ঘটনা। যাই হোক, আজকে যদি আমাদের এই এপিসোডটি আনফর্চুনেটলি কেউ মিস করে থাকেন তাহলে একেবারেই হতাশ হওয়ার কিছু নেই, আবারও আপনি এপিসোডটি শুনতে পাবেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22 এবং তাহলে দেখবেন যে একের পর এক আপনাকে বিভিন্ন ধরনের বিভিন্ন এপিসোডের অপশান দেওয়া হচ্ছে। এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনার পছন্দের আবারও শুনতে চান সেই এপিসোডটি আপনি চ্যানেলে শুনতে পারেন। অ্যান্ড আপনি যদি চান যে ভূত এফএম টিউনটা আপনার টিউন বা মাইটি আপনার কলার টিউন বা মাইটিউন হিসেবে সেট করবেন তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ভূত এফএম টিউন কোড মনে রাখতে হবে। অ্যান্ড টিউন কোড ইজ 92125 এবং আপনি একটা SMS পাঠিয়েই এটা এই টিউনটি আপনার করে ফেলতে পারবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করতে হবে সিটি স্পেস দিয়ে আপনাকে টাইপ করতে হবে 92125 যেটা হচ্ছে কোড নাম্বার এবং এই SMSটি পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। আর সেই সাথে আজকে শুরু করতে চাই একটা ঘটনা দিয়ে, যে ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি আজকে এখানে উপস্থিত নেই। আমি গত সপ্তাহে ঘটনা পড়িনি কোনো, বাট অনেকেই বলেন যে না ঘটনা যারা ইমেল পাঠান তাদের ইমেলগুলো পড়তে বা সাউন্ড ফাইল প্লে করতে। সো আমি সেরকমই একটা ঘটনা আপনাদেরকে শুরু করছি, আপনাদেরকে একটা ঘটনা দিয়ে শুরু করছি। এবং আমাকে কেউ একজন লিখছেন, নামটা হচ্ছে তার দেখছি, তার নামটা হচ্ছে সাকিব আবদুল্লাহ খান, তিনি তেজগাঁও থেকে লিখেছেন। তিনি লিখেছেন যে হাই রাসুল ভাইয়া কেমন আছেন, আমি প্রায় প্রথম থেকেই মুগ্ধ হয়ে ঘটেছেন শুনছি। আমি না বলে আমরা বলাই ভালো, কারণ আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে প্রায় 2 বছরের বেশি সময় ধরে প্যারানর্মাল বিভিন্ন ব্যাপার নিয়ে পড়াশোনা করছি। যাই হোক, এসব কথা পরে হবে, এখন আমি একটা ঘটনা বলতে চাই। ঘটনাটি আমার একজন ফ্রেন্ডের কাছ থেকে শোনা, ওর কিছু পারিবারিক কারণে ওর নামটি বললাম না, ওর ভাষাতেই বলি, প্রায় 4 বছর আগের কথা। আমি তখন ক্লাস 7-এ পড়ি, নাখালপাড়া রেলগেটে একটি বাজার বসে, বাবা ব্যবসার কাজে বাইরে থাকায় প্রায় আমি আর মা রাতের বেলা ওখানে বাজার করতে যেতাম। তেমনি একদিন রাতের ঘটনা, রাত 8টার দিকে বা আরও পরে আমরা সেদিকে গেলাম, অর্থাৎ বাজার দিকে গেলাম। একজন মাছওয়ালা জাটকা মাছ বিক্রি করছিল, ক্রেতাদের আকৃষ্ট করার জন্য তারা সে সবার উপরে একটা বড় মাছ রেখে দেয় এবং মা মাছটা দাম করছেন। এমন সময় একজন বুড়ি এসে মাছগুলো দেখতে লাগলো, তার বেশভূষা অনেকটাই অদ্ভুত এবং সারা মুখ চাদর দিয়ে ঢাকা, এক হাতে একটি সাদা লাঠি অর্থাৎ একটা ছড়ি আর এক হাতে একটা ছোট সাদা লাঠি, নজর কাড়ার মতোই অদ্ভুত। বুড়িটি মাছওয়ালাকে বলল যে ওকে ওই বড় মাছটা দিতে হবে, কাঁপা কাঁপা তার কণ্ঠ, কিন্তু মাছওয়ালা তাকে বড় মাছ ফেলতে রাজি হলো না, বরং তার বদলে কয়েকটা ছোট মাছ ফ্রি দিতে চাইলো, কিন্তু বুড়ি না ছোড়বান্ধা। আমার মা তাদের ঝগড়া দেখে মা চলাকে আপমা চলার অনেক আপত্তি সত্ত্বেও বেশি দাম দিয়ে বড় মাছটা গড়িতে দিয়ে দিলেন। ভাবলেন হয়তো তার অনেক শখ হয়েছে, টাকা পয়সার অভাবে কিনতে পারছে না। এতক্ষণ পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু যেই না মা বুড়ির হাতে মাছ তুলে দিলেন, বুড়ি তাকে বলল যে একটা বড় বিপদ থেকে বেঁচে গেলি। এ কথা শুনে আমরা সবাই খুবই অবাক হলাম। মা মাছওয়ালাকে টাকা দিয়ে বুড়িকে দেখার জন্য যেই পিছনে তাকালেন দেখেন বুড়ি নেই। আমিও দেখলাম বুড়ি কোথাও নেই। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বুড়ি কিভাবে হাওয়া হয়ে গেল বোঝা গেল না। আমি তখন খুব ছোট, তাই সব প্যারানর্মাল ব্যাপার বুঝি না, কিন্তু মা এসবের সাথে ভালোভাবেই পরিচিত ছিলেন। যাই হোক, আমরা ওখান থেকে চলে আসলাম একটু পাশে একজন কলাওয়ালার কাছে। লোকের বয়স একটু বেশি, উনি অপ্রত্যাশিতভাবে মাকে বললেন, মা তুমি কি একটু আগে একটা বুড়ি মহিলাকে দেখেছিলা? মা অবাক হলেন, তিনি সম্মতিসূচক ভাবে মাথা নাড়লেন, মহিলাটি কই গেল বলতে পারবা? মা না, হঠাৎ যে কই গেল বুঝলাম না, কিন্তু আপনি আমাকে এটা জিজ্ঞেস করছেন কেন? আপনি বুঝলেন কিভাবে যে আমি তাকে দেখেছি? কারণ আমিও তাকে দেখেছি, প্রায় দেখি। গত 14 বছর ধরে আমি এখানে কলা বিক্রি করি, কিন্তু আজ পর্যন্ত আমি তাকে 5-6 সেকেন্ডের বেশি দেখি নাই। মা সেখান থেকে চিন্তিত মুখে সরে এলেন, বিড়বিড় করে বললেন, বড় বিপদের কথা কেন বলল? অনেকক্ষণ বাজার করতে করতে আমরা সেটা প্রায় স্বাভাবিকভাবে নিলাম, কারণ বুড়িটা হয়তো পাগল, রেল লাইন ধরে হাঁটছিল। হঠাৎ আমার জুতো রেল লাইনের মাঝখানে, আমরা হাঁটছিলাম, হঠাৎ আমার জুতো রেল লাইনের মাঝখানে রাখা গেল। আমি জুতো ঠিক করতে গেলে পায়ের নিচে দিয়ে দেখলাম আমার পেছন দিয়ে একটা ট্রেন আসছে, হয়তো আবার তো 3-4 সেকেন্ডের মধ্যে পার করতে পড়ে যাবে আমাকে ট্রেনটা। আমি কি করবো বুঝতে পারলাম না। স্যান্ডেল না পরেই মাকে নিয়ে রেল লাইন থেকে দ্রুত সরে গেলাম। এরকম অবস্থায় আর কোনোদিন করি না। বাসায় যাওয়ার আগে মা আমাকে বললেন যে আমার জুতো নাকি খুলে যাওয়ার কথা নয়, কারণ এটি এমনভাবে লাগানো থাকে যে কেউ যদি নিজে থেকে না খোলে তাহলে জুতোটা খোলা যাবে না। এই যে স্পোর্টি টাইপের স্যান্ডেল যেরকম হয় আর কি, এটি হয়তো একটা স্বাভাবিক ঘটনা, কিন্তু বুড়ির কথা মতো হয়তো এটাই ছিল বড় বিপদ। ঘটনা সত্য সম্পর্কে আমার বন্ধুই ভালো জানে, কিন্তু আমি প্রায় 16 বছর ধরে ওই এলাকায় কাছাকাছি থাকি। আমি জানি যে প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে একজন করে মানুষ, মানে রেগুলার বা প্রতি সপ্তাহে না হলেও রেগুলার একটা করে মানুষ দেখা যাচ্ছে ট্রেনে চাপা পড়ছে, হয়তো বা ব্যস্তপূর্ণ দিন রাত ব্যাপী চলা বাজারের জন্য, কিংবা এটা ভাবার বিষয় এতগুলো মানুষ দেখা সত্ত্বেও কীভাবে প্রতি সপ্তাহে অন্তত একজন মানুষ এরকমভাবে মারা যায়। যাই হোক, এই ছিল ঘটনা। এবং আমি জানি না আসলে যে প্রতি সপ্তাহে এরকম জায়গায় প্রতিদিনে একজন করে মানুষ মারা যায় কিনা। যারা নাখালপাড়ায় থাকেন বা যারা সেখানকার অধিবাসী তারাই ভালো বলতে পারবেন। যাই হোক, আমার কাছে বেশ কিছু SMS রয়েছে, সেই SMSগুলো পড়ে ফেলতে চাই। পারভেজ আমাকে SMS করেছেন এবং তিনি বলছেন যে ভূত ফোন তার অনেক ভালো লাগে। রাশেদ আমাকে SMS করেছেন এবং আমাকে SMS করেছেন রিতা ঢাকা থেকে, দারুণ লাগছে তার শুনতে। সালমান খান আমাকে SMS করেছেন সিলেট থেকে এবং আমাকে SMS করেছেন স্বাভাবিক বলছে মাহিরা, ভূত ফোন ইজ দ্য বেস্ট। আচ্ছা, আমাকে এছাড়াও SMS করেছেন, তার নাম হচ্ছে নুরুল ইসলাম এবং তিনি SMS করেছেন আমার থেকে ফাইসাল এবং তিনি চট্টগ্রাম টেকনিক্যাল থেকে SMS করেছেন। মিলন আমাদের SMS করেছেন, SMS করেছেন মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে এবং তার মনটা আছে খুব খারাপ এবং তার হচ্ছে অ্যান্টিভাইরাস ইউজ করা সত্ত্বেও তার কম্পিউটারে ভাইরাস ঢুকেছে, এই জন্য তার মনটা বেশ খারাপ। আমি সোনারগাঁ থেকে বলছি, আচ্ছা আমি সবসময় একটা কথা বলি যে শাউট লেখার পরে আপনার নামটা লিখে ফেলবেন, নাহলে পড়তে সমস্যা হয়, নামটা সবার আগে লিখতে হবে। সাকিব চট্টগ্রাম থেকে লিখেছেন এবং তিনি লিখেছেন যে কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। তিনি হৃদয় এবং সাইফু তারা সবাই রেগুলার ভূত ফাংশনে। এছাড়া আমাকে কাউসার SMS করেছেন, SMS করেছেন MSC বাঁধন, SMS করেছেন রিপন রাজশাহী থেকে, রিচ SMS করেছেন আমাকে, SMS করেছেন আমাকে অভি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে, SMS করেছেন আমাকে তারেক আজিজ, এছাড়াও সজ্জাদ মাহমুদ আমাদের SMS করেছেন। যাই হোক, যারা SMS করছেন তারা মোবাইলে মেসেজ এখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। গেস্টের কাছে যাবো তাদের আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সো কোথাও যাবেন না, স্টে টিউনড ফর ইওর ফুড প্লিজ অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুড প্লিজ।
This track was downloaded from FusionBD.com.
Haunted by Airtel.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফএম 100.8। আমি রাফেল আছি, সাথে আমার সাথে আছে মাসুম, এবং আজকের অতিথিরা। আমরা কিছুক্ষণের মধ্যে অতিথির কাছে যাবো, তবে শুরুতে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের ইন্টারনেট খুললেই, আমাদের ইন্টারনেটে আপনি যখন ফেসবুকে যাবেন বা টুইটারে যাবেন, তখন দেখবেন যে অসংখ্য গ্রুপ আছে ভূত এফএম নামে। এই সমস্ত গ্রুপের কোনো দায় দায়িত্ব বা ফ্যান পেজের কোনো দায় দায়িত্ব একটা আছে, একটা ফ্যান পেজ আছে আপনারা জানেন যে অনেক সদস্য সেখানে। এছাড়া রেডিও ফুর্তির অফিসিয়াল একটা পেজ আছে, সেটাতে আপনারা ইচ্ছা করলে আপনাদের কমেন্ট লিখতে পারেন, আপনারা সেখান থেকে পড়তে পারেন। বাট আমি দেখেছি যে টুইটারের একটা অফিসিয়াল পেজ আছে, যেটা আমাদের আমরা তার সাথে কোনোভাবেই সংশ্লিষ্ট না। এরকম ফেসবুকেও বিভিন্ন পেজ আছে যেগুলোর সাথে আমরা কোনোভাবেই সংশ্লিষ্ট না। এবং খুব মজার ব্যাপার হচ্ছে যে টুইটারের সেখানে মানে আমরা যারা এখানে পার্টিসিপেট করে তাদের নাম দিয়ে এবং মানে ভৌতিষ্ঠের বিভিন্ন সদস্যের নাম দিয়েও সেখানে আবার বিভিন্ন সদস্যও আছে। সো খুবই হাস্যকর ব্যাপারটা। তো এরকম ধরনের কোনো বিভ্রান্তকর সাইটে কি আপনিও বিভ্রান্ত হবেন না কোনো ধরনের কোনো বিভ্রান্তকর মন্তব্যে। এবং সেই সাথে যারা এখানে গেস্টরা আসেন এবং তারাই জানেন যে আসলে এখানে কীভাবে কী হয় না হয় সেটা জানেন, সেই বিষয়ে আমি যাচ্ছিও না, কোনো ধরনের কোনো এক্সপ্লেনেশন যাচ্ছি না। শুধুমাত্র এটা বলবো যে এই পেজগুলো আমাদের না, এটা জানিয়ে দেওয়াটা খুব জরুরি মনে করেছিলাম বলে জানিয়ে দিলাম। আমার সাথে অনেক এসএমএস রয়েছে, তবে তার আগে সবার আগে আমি চলে যাব ঘটনায়, এবং আমাদের একজন গেস্ট এখানে অপেক্ষা করছেন, তার কাছ থেকে যাব। এবং আপনি আপনার নামটা বলবেন এবং বলবেন যে আপনি কোথা থেকে এসছেন, তারপরে আপনার ঘটনা আসবে।
ধন্যবাদ রাসেল ভাই, আমার নাম আবরার, আমি মোহাম্মদপুর থেকে এসেছি। ঘটনা শুরু করবার আগে জাস্ট একটু বলে নিছি, আজকে আমার বোন এবং আমার দুলা ভাই ম্যারেজ ডে, সো কংগ্রাটস তাদেরকে। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ঘটেছিল আমার বোনের বিয়ে হবার ঠিক 2-3 মাস পরে। তো আমার বোন এবং দুলা ভাই এবং তার বোন, ওনারা তিনজন থাকতেন আজিমপুরের একটা বাসায়। তো সেই বাসাটা ছিল নিচতলা এবং বাসাটা বেশ পুরনো একটা বাসা ছিল। তো আমার বোন সারাদিন সে বাসাতে একলাই থাকতেন, কারণ দুলা ভাই বিভিন্ন কারণে, অফিসিয়াল কারণে বাইরে থাকতেন, এবং দুলা ভাই বোন বিভিন্ন সময় ইউনিভার্সিটি এবং টিউশন নিয়ে বাইরে থাকতেন। তো আমার বোন সবসময় ওখানে একলাই সেখানে থাকতেন। তো আমাদের বাসায় যখন আমার বোন থাকতেন, তখন কখনোই আপু আমাদেরকে এ ধরনের কোনো কিছু বলেনি যে সে খুব মানে ভীতু টাইপের, বা সে উইয়ের কিছু দেখে, বা ওরকম স্কেয়ারি কিছু কখনো দেখেছে, এরকম কখনো সে কিছু বলেনি। তো আমরা কয়েকবারই সে বাসায় রাত খেতে যাই এবং প্রতিবারই আপুকে দেখে খুব ভীত মনে হয়। তো আমার মা জিজ্ঞেস করেছে কী হয়েছে, তো তখন কিছু বলে না। একদিন আপু আমাদের বাসায় এসে মায়ের কাছে শেয়ার করে কথাগুলো, যে আমার খুব ভয় লাগে সেই বাসায়, আমার কাছে মনে হয় যে সেই বাসাটাতে আমি একা নেই, সেই বাসাটাতে আমার সাথে আরও কেউ আছে। তো আমার মা বলে যে তুমি একা থাকো, তো সে কারণে হয়তো বা তোমার এরকম মনে হচ্ছে, এটা কিছু না। কিন্তু তখন আপু ইনসিস্ট করে যে না, আমার আসলেই খুব ভয় লাগে, আমি আসলে একা ওখানে মানে খুব ভয় লাগে আমার। তখন মা জিজ্ঞেস করে যে কী হয়, কীরকম মানে কেন ভয় লাগে। তখন আপু বলে যে আমি প্রায় একটা পারফিউম এর গন্ধ শুনি, একটা পারফিউম, এবং সেই পারফিউমের গন্ধটা চেঞ্জ হয়ে যায়, মানে মানুষের ঘামের গন্ধ লেগে পারফিউমের গন্ধ যখন যেরকম চেঞ্জ হয়ে যায়, সেরকমটা চেঞ্জ হয়ে যায় গন্ধটা। তো মা এটাকেও খুব একটা পাত্তা দেন না, বলেন যে না এটা তোমার মনের সমস্যা বা কোনো সমস্যা এরকম। এবং আপু যেই রুমটাতে শুতো মানে রাতেরবেলা, তো সেই রুমটায় আপুর ঘুম কখনোই ভালো হতো না, আপুর ঘুম বারবার ভেঙে ভেঙে যেত, এবং রাতেরবেলা আপু খুব ভয় পেত। এবং রুমের উপরের দিকে একটা ছোটো তাকের মতো ছিল, আপুর কাছে মনে হতো যে সবসময় ওই তাকে কিছু একটা আছে, এরকমটা আপুর কাছে মনে হতো। যাই হোক, এরকম চলছিল, এরকম চলতে চলতে প্রায় রাতের দিকে আপু আমার মাকে ফোন করতো, ফোন করে বলতো আমার ভয় লাগছে, মা তখন আপুকে এসেভাবে সান্ত্বনা দিত। একদিন হঠাৎ রাতের বেলা, এটা হয়তো বা 2:30 বা 3টার দিকে হবে, আমার বোন আমার মাকে ফোন করে এবং বলে, খুব ভীত গলায় বলে যে মা আমার খুব ভয় লাগছে, আমার খুব ভয় লাগছে। তখন আমি জিজ্ঞেস করে যে মানে কী হয়েছে বলো। পরে আমার বোন বলে যে আমার খুব ভয় লাগছে, আমার মনে হচ্ছে আমার বুকের উপর কিছু একটা চেপে আছে, আমার খুব ভয় লাগছে। তখন আমু আরও কিছু জিজ্ঞেস করতে যায়, কিন্তু কোনো আরও কিছু শোনার আগেই কলটা কেটে যায়। স্বভাবতই কলটা কেটে যাওয়ায় আমার মা খুব ভয় পেয়ে যায়, এবং আমার মা ভাবে যে ফোনটা কেটে গেল কেন। সাথে সাথে আমার মা আবার কল ব্যাক করে। কিছুক্ষণ পর ফোনটা আমার বোনই ধরে। আমার বোন ধরে খুব খুব কড়া গলায় আমার মাকে বলে, আপনি কে, আমি আপনাকে চিনি না, এবং আপনি আর কখনো আমাকে ফোন করবেন না। আমার মা খুব অবাক হয়ে যায়। আমার মা বলে, মা তুমি এগুলো কি বলছো? তখন আমার বোন আপনি থেকে সরাসরি বলে যে তুই আর কখন আমাকে ফোন করবি না, আমি তোকে চিনি না, বলে ফোনটা কেটে দেয়। আমার মা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং আমার বাবাকে ইমিডিয়েটলি উঠান, উঠিয়ে বলেন যে দেখো তোমার মেয়ে কীরকম করছে, একটা ফোন দাও। তো তখন আমার বাবা ফোন করেন আমার বোনকে। ফোন করার সাথে সাথে আমার বোন ফোনটা ধরে এবং প্রচণ্ড রাগি গলায় আমার বাবাকে বলে যে তুই এখানে কেন এসেছিস, তুই আবার কেন আসলি এখানে। আমার বাবা বলে, তাকে ধমকে উঠে বলে যে এগুলো কি বলছিস, কি হয়েছে তোর? তখন আমার বোন আবার বলে, তুই এখানে কেন আসলি, তুই বারবার কেন এখানে আসিস? আবারও আমার বাবা ধমক দেয় আমার বোনকে, ধমক দিয়ে বলে তুই কি বলছিস, তুই ঠিক করে, তোর মাথা ঠিক নেই, ঠিক করে কথা বল। তখন আর কিছু শোনা যায় না, প্রচণ্ড ভারী নিঃশ্বাসের শব্দ ওই ফোনের উপাস থেকে শুনতে থাকে। প্রচণ্ড ভারীভাবে কেউ নিঃশ্বাস নিচ্ছে এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁপছে, এরকমটা শুনতে থাকে। আমার বাবা অনেকক্ষণ ফোনে ট্রাই করে আমার বোনকে কথা শোনার জন্য, কিন্তু কেউ কোনো কথা বলে না, শুধু কান্নার শব্দেই শোনা যায়। যাই হোক, এরকম অবস্থায় যখন আমার বোন কোনো রেসপন্ড করে না, আমার মা এবং বাবা দুজনেই ভোর 4:30-5টার দিকে আজিমপুরে সেই বাসায় গিয়ে পৌঁছায় এবং প্রায় 1.25 ঘন্টা দরজা ধাক্কানোর পরেও কেউ দরজাটা খোলে না। 1.25 ঘন্টা পর আমার বোন এসে দরজাটা খোলে এবং সে এমনভাবে আমার বাবা মার দিকে তাকায় যেন সে খুব অবাক হয়েছে। আমার বাবা জিজ্ঞেস করে, তোর কী হয়েছিল, তুই এরকম করছিলি কেন? আমার বোন বলে, আমার কী হয়েছিল মানে কি, আমি কী করছিলাম? তখন আমার বাবা সব ঘটনা তাকে বলে যে এরকম তুই করেছিস। আমার বোন তখন বলে যে না, আমার তো কিছু মনে পড়ছে না, আমার কিছু মনে পড়ছে না, আমি এরকম কিছু করিনি। তখন আমার বাবা তাকে ফোন কলগুলো দেখায়, দেখ 2:30, 3:30, 3:30 কলগুলো আমি দিয়েছি, তুই করেছিস, তোর কি কিছুই মনে নেই? তখন আমার বোন বলে যে না, আমার কিছুই মনে নেই। যাই হোক, আমার বাবা খুব র্যাশনাল মানুষ হওয়াতে উনি আমার বোনকে বলে যে তুই একা একা থাকিস এবং এই কারণে তুই সামহ জিনিসগুলো ম্যানুফ্যাকচার করেছিস, যাই হোক এটা সলভ হচ্ছে, তোকে এখানে আর থাকতে দেওয়া যাবে না, তোকে আমরা বাসায় নিয়ে আসবো। আমার বোন বাসায় চলে আসে আমার মার সাথে, বাবার সাথে, এবং বাসায় চলে আসবার পরে আমি এই ঘটনাগুলো আমার বোনের কাছ থেকে শুনি এবং তখনও বোন যখন আমাকে বলছিলেন তখনও আমার কাছে মনে হচ্ছিল যে মানে সে বিশ্বাস করতে পারছে না যে এ ধরনের কোনো কিছু সে বাবাকে বলেছে বা কিছু। আমি খুব মানে কৌতূহলী হয়ে পড়ি, আমি প্রচণ্ড কিউরিয়াসিটি আমার জাগে। তো আমি ঠিক করি যে আমি সেই বাসাটায় চলে যাব। সেই বাসাটায় তখন কেউ ছিল না, আমি ঠিক করি যে ও বাসাটায় আমি চলে যাব এবং আমি একা থেকে দেখব যে ওখানে আসলে কি হচ্ছে। তো যেহেতু বাসায় বলা যাবে না আমি ওখানে একা থাকবো, কারণ বাসায় বললে সবাই হয়তো ভাবে যে আমি থাকতে দেবে না আমাকে, সে কারণে আমি বললাম আমি এক ফ্রেন্ডের বাসায় থাকবো। তো আমি আমার বোনের ব্যাগ থেকে ওই বাসার দরজার চাবিটা চুরি করে নিয়ে চলে যাই। তো আমি ঢাকা ভার্সিটি এরিয়ায় প্রায় 11:30 পর্যন্ত থাকি, ফ্রেন্ডের সাথে আড্ডা মেরে আমি সে বাসাটাতে দরজা খুলে আমি যাই। এবং আমার ওই সময় মাথাতেও ছিল না যে মানে মানে আমি যে একটা এক্সপিরিয়েন্স নিতে এসেছি বা কিছু, ওরকম কিছুই না। যে বেডরুমটায় আমি আগে শুতাম, যে বেডরুমটায় আমার বোনও শুতো, যেখানে উনি ও ভয় পেত, আমি স্বভাবতই সেই বেডরুমটায় গিয়ে ঘুমিয়ে পড়ি। তো ঘুমিয়ে পড়ার পরে ঠিক কতক্ষণ পরে হবে আমি ঠিক বলতে পারবো না, হঠাৎ আমার ফোন ভাইব্রেট করে ওঠে এবং ফোন আমি ওই ভাইব্রেশনের শব্দে ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে জেগে উঠবার পরেই আমি ফোন কলটা ধরি এবং দেখি যে আমার বোন ফোন করেছে এবং আমার বোন সেই একই রকম ভারী গলায়, অত্যন্ত রাগি গলায় আমাকে বলে, তুই আবার কেন আসলি, তুই কেন আসলি এখানে? এই কথা সে বলতেই থাকে। বারবার যখন সে বলতে থাকে আমি হ্যালো হ্যালো করে বারবার বলি যে আপু কী হয়েছে বা কিছু, সে বারবার একই কথা বলতে থাকে। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই, আমি কলটা ভয় কেটে দিই। তারপরে ফোন কেটে দেওয়ার পরে আমি মানে প্রচণ্ড অন্ধকার ছিল সেই রুমটা, আমি মানে প্রচণ্ড ভয়ের কারণেই রুমের লাইটটা জ্বালিয়ে দিই। রুমের লাইটটা জ্বালিয়ে দেওয়ার পরেই আমার বেডটার ঠিক সামনে যেই দেয়ালটা ছিল সেই দেয়ালটাতে আমি রক্ত, ছোপ ছোপ রক্ত দেখতে পাই। মানে কারো গলা কেটে দিলে, কাউকে জবাই করে দিলে যেরকম রক্ত ছিটকে পড়ে, ওরকম ছেঁটা ছেঁটা রক্ত। এই রক্ত দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। আমি 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 ঠিক করি যে আমি এই বিছানায় আমি আর থাকবো না। আমি নেমে পড়ি, চট করে নেমে পড়ি নিচে এবং যখন আমি ফ্লোরে পা দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে মানে ফ্লোরটা সলিড না, ফ্লোরটা নরম, প্রচণ্ড নরম এবং খড়ের গাদায় পা দিলে যেরকম মনে হয় ওরকম মনে হচ্ছিলো। তো আমি মানে কোনো কিছু না চিন্তা করে নিচের দিকে তাকাই, এবং তাকানোর পরে আমি দেখি অনেক অসংখ্য অসংখ্য চুল ওই ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে, অসংখ্য বড় বড় চুল, মেয়েদের বড় বড় চুল। এবং আমি যতদূর পর্যন্ত ওই রুমের ফ্লোর দেখতে পাই আমি এই বড় বড় চুলগুলো দেখছিলাম, এবং আমি এই চুল দেখে প্রচণ্ড ভয় পেয়ে যাই। এবং ঠিক তার কতক্ষণ পরে আমি ঠিক জানি না, হয়তো অল্প কিছু পরেই হবে, একটা কান্নার আওয়াজ আমি শুনতে পাই। এই কান্না খুব টেনে টেনে একটা মেয়ে কাঁদছে, এবং খুব টেনে টেনে কাঁদছে, অনেকটা মানুষ মরে যাওয়ার পরে বা কুকুর যেমন খুব করুণ স্বরে কাঁদে, ওরকম করে একটা মেয়ে খুব টেনে টেনে কাঁদছে। এই এই সাউন্ডটা শুনবার পরে আমার মাথা আর ঠিক থাকে না, আমি রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য মনস্থ করি। আমি রুম থেকে বের হয়ে যাওয়ার সময় ওই সাউন্ডটা আমার দিকে চলছিল, এবং রুমের পাশেই একটা বাথরুম ছিল। আমি এর আগে যে কয়েকবারই ওই বাসে গিয়েছিলাম, ওই বাথরুমটা যেতে আমার প্রচণ্ড ভয় লাগতো। তো রুমের পাশের বাথরুমটাতে আমি 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 চলে যাই। আমি আমি জানি না আমি কী করে ওই বাথরুমে গেলাম। আমি বাথরুমের দরজাটা খুলে আমি ওই বাথরুমের ভিতরে চলে যাই, এবং আমি লাইট জ্বালি। লাইট জ্বালানোর পরে আমি পুরো বাথরুমের ফ্লোরে পুরো বাথরুমের ফ্লোরটা রক্তাক্ত ছিল, পুরো বাথরুমের ফ্লোরটা রক্তে ভরা ছিল, এবং একটা কোনায় একটা ইংলিশ কমোড ছিল। এই ইংলিশ কমোডের উপরে একটা ন্যাড়া মাথা বসানো আমি দেখতে পাই, একটা ন্যাড়া মাথা, এবং সেই মাথাটার চুলগুলো খুঁত দিয়ে কাটানো। আপনি যদি মানে কারো চুল মাথাটা যদি আপনি চাকু দিয়ে চেষে তুলে ফেলেন, ওরকম করে তোলা, এবং প্রচণ্ড চুল আর রক্ত পুরো পুরো ফ্লোরে ছড়ানো। এই জিনিস দেখে আমি প্রচণ্ড প্রচণ্ডভাবে ভয় পেয়ে যাই, এবং হঠাৎ করেই সেই সেই মাথাটা আমার আমার দিকে ঘুরতে শুরু করে, এবং আমি তাকাই আমার দিকে। যখন সে তাকায় তখন আমি এমন একটা মুখ দেখতে পাই, প্রচণ্ড কষ্টে মানুষের মুখ যেভাবে বিকৃত হয়ে যায়, কিংবা খুব বিকৃত একটা হাসি, সেই মুখ এবং সেই হাসি এবং সেই পরিবেশ দেখার পরে আমার আর আর কিছু মনে নেই। পরে আমি যেটা শুনেছি যে আমার দুলাভাইয়ের বোন সকালবেলা সেই বাসাতে আসে, তার কাছে আরেকটা চাবি ছিল, সেই বাসাতে এসে সে তার বই খাতা নিতে আসে, এবং সে আমাকে ওখানে অজ্ঞান অবস্থায় সেই বাথরুমের সামনে পড়ে থাকতে দেখে। এবং তারপরে আমার বাবা মা আসে, সবাই আসে, এবং আসার পরে আমি তাদেরকে ওই মূর্ছা যাবার আগ পর্যন্ত ঘটনাটাই বলতে পারি, এর বেশি কিছু আমি তাদেরকে বলতে পারি না। তো এই ঘটনাটা ঘটবার কিছুদিন পরে আমরা আমার বন্ধুরা সেই বাসাটা আমরা ছেড়ে দিই, এবং সেই বাসাটা ছেড়ে দেওয়ার পর আমরা শুনেছিলাম যে সেই বাসার খুব কাছেই লালবাগ এলাকায় একটা একটা গার্মেন্টসের মেয়েকে খুন করা হয়েছিল, এবং সেই মেয়েটাকে এরকম জবাই করা হয়েছিল, এবং তার মাথায় কোনো চুল ছিল না, এরকম করে চেষে তার মাথার চুল তুলে ফেলা হয়েছিল। ওই বাসাটার দুই তলাতে তো ওই বাসাটার কোনো সমস্যা ছিল কিনা এটা কখনো আমার দুলা ভাইকে বলা হয়নি। তো এই ঘটনাগুলো এলাকাবাসী সবাই জানে।
আমি সুমন চট্টগ্রাম থেকে লিখেছেন যে আমি মেজিতে জব করি, এবং শীতে মাঝে মাঝে শীত নিয়ে থাকতে হয়, এবং তখন ভূত এফএম শুনি, এবং তারও জীবনে প্যারানর্মাল ঘটনা আছে বেশ কিছু। সে সমস্ত ঘটনা তিনি যদি শেয়ার করতে চান, আপনি যদি শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আমাদের এসএমএস এর মধ্যে জানাতে পারেন। আমাকে শাহরুখ খান এসএমএস করেছেন, তিনি চাঁদপুর থেকে, এবং শাহরুখ খান চাঁদপুরে কেন তা আমরা নাই বললাম, চাঁদপুরে থাকার কথা না। যাই হোক, তিনি আছেন এবং তিনি বলছেন যে শুনতে খুব খারাপ লাগে না ভূত এফএম। ওকে, আমাদের অনেক মানে ভালো লাগলো শুনে যে আপনার শুনতে খারাপ লাগে না। ফেরজুল আমাকে এসএমএস করেছেন মতিঝিল থেকে, এবং তিনি বলছেন যে আজকের ভূত এফএম জোশ হবে ইনশাল্লাহ। উপমা রাজশাহী থেকে লিখেছেন যে আজকের ঘটনাগুলো জোশ লাগছে তার কাছে। আমাকে স্পাইডারম্যান এসএমএস করেছেন এবং বলছেন যে এভরি উইক এই দিনটার জন্য ওয়েট করি, এবং আমি ভূত এফএম শুনতে পারবো। আচ্ছা, এবং চিন্তা করছি কখন ভূত এফএম শুনতে পারবো। আই জাস্ট লাভ দিস শো। আজকের এই শোতে আপনাদের জন্য বেশ কিছু চমক থাকছে, সেই চমকগুলো আমি পরে আস্তে আস্তে আপনাদেরকে জানিয়ে দেবো যে কিছু চমক থাকছে, বুঝতে পারবেন, চমকানোর জন্যই কিছু চমক। তো আচ্ছা, আমাকে সুস্মিতা বণিক SMS করেছেন যে আমি একটা আমি একা ভূত FM শুনছি। আমাকে এছাড়াও টাইটানিক রুবেল SMS করেছেন, অনেকদিন পরে তিনি ভূত FM শুনছেন। আমাকে এছাড়াও SMS করেছেন মাবুদ কক্সেস বাজার থেকে, এবং তিনি বলছেন যে আজকের শোটা তার কাছে ভালো লাগছে। ওয়াকিস SMS করেছেন, তিনি বলছেন ওয়াই অনলি ফ্রাইডে, তিনি প্রতিদিন ভূত FM চান। আমরা চাই তাহলে সেই পরিমাণ, আমাদের 7 দিনের জন্য অসংখ্য ঘটনা আমরা পাই আপনাদের কাছ থেকে, সেই ঘটনার মধ্যে থেকে দেখে আমরা কয়েকজন গেস্টকে সিলেক্ট করতে পারি। প্রতিদিন করতে হলে আপনাদের কাছে আরও আরও অনেক বেশি ঘটনা আমরা এক্সপেক্ট করবো, এবং সেই ঘটনাগুলো অবশ্যই ভালো হতে হবে। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে ঘটনাগুলো আমরা ভূত FM অলরেডি মানে শেয়ার করে ফেলেছি, সেই ধরনের ঘটনাগুলো না পাঠানোই ভালো, কারণ সেগুলো পড়ার চান্স অনেক কম, বা সেগুলো মাধ্যমে আপনাকে ডাকার চান্স অনেক কম। সুতরাং নতুন ধরনের যদি কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সেটা পাঠাবেন, এবং আমরা অবশ্যই সেটা চেষ্টা করব আমাদের যে কোনো একটা এপিসোডে পড়ে শোনাতে বা আপনাকে ইনভাইট করতে। যাই হোক, আমাকে চার একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমি পড়ে ফেলতে চাই। দ্য মিন টাইম আপনি এসএমএস করুন, লিখে ফেলুন এসআই জয়টি শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আচ্ছা, আমাকে এখন যিনি লিখেছেন এসএমএসটি, তিনি যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। যে ডিয়ার রাসেল ভাই, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। এবং তিনি বলছেন যে তিনি ঘটনাটা শেয়ার করতে চান, এবং তার এক্সপিরিয়েন্সটা হচ্ছে, তিনি লিখছেন যে আমি একজন মেরিন অফিসার, যেহেতু মেরিন অফিসার তাই আমাদের ম্যাক্সিমাম সময় শিপে থাকতে হয়। ঘটনাটা ঘটেছে 2011-এর ফার্স্ট দিকে, তখন আমি জুনিয়র অফিসার হিসেবে বাংলাদেশে একটা শিপে জয়েন করি। শিপে একটা সিস্টেম থাকে, সেটা হলো যে যখন শিপ অ্যাঙ্কারে থাকে তখন শিপের ভেতর জুনিয়র অফিসারকে থাকতে হয়, আর ক্যাপ্টেন এবং অন্যান্য সব অফিসাররা তারা সবাই সৌরে বাসায় চলে যায়। ঘটনাতে আসা যাক, ঘটনার এবং আমাদের শিপে তখন চিটাগংয়ে পোর্ট করে থাকা, চিটাগংয়ে পোর্ট করা অবস্থায়, এবং প্রায় 2 নটিক্যাল মাইল দূরে তা হচ্ছে সেটা আছে, এবং সেটা অ্যাঙ্কর করা। এবং তিনি বলছেন যে আমি সেই শিপে ডিউটি দিচ্ছিলাম, আমার ডিউটি ছিল রাত্রি 12টা থেকে সকাল 6টা পর্যন্ত, তখন রাত্রি 3টা 20 বাজে। আমার চোখে হালকা হালকা ঘুম পাচ্ছে, আমি শিপের ডেকে বসে আছি, আমার আশেপাশে কেউ নেই। হঠাৎ আমি দেখতে পেলাম যে 5-6 মিটার সামনে একটা মানুষের সাদা কাপড় পরে, একটা মানুষ সাদা কাপড় পরে শুয়ে আছে।
This track was downloaded from fusionbd.com.
অনেকটা কাফনের কাপড়ের মতো মনে হচ্ছে একটা লাশ আমার সামনে শুয়ে আছে। আমি চিন্তা করলাম প্রথমে যেটা, সেটা হচ্ছে এটা হয়তো আমার হ্যালুসিনেশন, আমি খুবই ঘুম পাচ্ছে তাই হয়তো এই ধরনের হ্যালুসিনেশন হচ্ছে আমার। তাই আমি আমার কাছে একটা বোতলে রাখা পানি ছিল সেটা দিয়ে মুখ ধুয়ে ফেললাম, এবং যাতে আমার ঘুমটা চলে যায় এবং আমি এই ধরনের ঘটনা থেকে যেন রেহাই পাই। বাট তখন আমি আমার লাইফের সবচেয়ে আজব একটা জিনিস দেখলাম, আমি দেখতে পেলাম যে ওই লাশটা আস্তে আস্তে দাঁড়াচ্ছে। যখন সে আমার দিকে তাকালো তখন আমি দেখি সে আমার ফ্রেন্ড আরিফ, বাট তার তো এখানে থাকার বা আসার কথা ছিল না, সে তো প্রায় 3 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমার স্কুল ফ্রেন্ড আরিফকে, সে আমার দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে। দেন আমি আর এরপরে কী হয়েছে সেটা বলতে পারবো না। নেক্সট ডেতে আমি যখন ঘুম থেকে উঠলাম তখন আমি এবং পোর্টের কলোনিতে আমার এক রিলেটিভের বাসায় চলে যাই। এটাই ছিল ঘটনা। ঘটনাটা হয়তো আপনারা হয়তো এরকম মৃত মানুষের সাথে আবারও দেখা হয়ে গেছে এরকম ঘটনা শুনেছেন, এরকম ঘটনা হয়েই থাকে, এর আগে আমরা শেয়ার করেছি। বাট এটা শীতে ছিল এবং খুব মানে মজা লেগেছিল আমার পড়ে, যে শীতে একটা বিচ্ছিন্ন জায়গায় এরকম একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। যাই হোক, আমার কাছে আরও কিছু এসএমএস করেছে। ফয়সল আমাকে হাতিরপুল থেকে এসএমএস করেছেন, এবং তিনি 5th ফ্লোরে একা শুয়ে আছেন এবং ভূত FM শুনছেন, তার কাছে ভয় লাগছে। মাসুদ পারভেজ আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে তারা 10 জন একসাথে শুয়ে আছেন, একসাথে ভূত FM শুনছেন। আমাকে আফাজ মাদার টেক থেকে এসএমএস করেছেন, এবং আজকের ভূত FM তার কাছে ভালো লাগছে এটা তিনি জানিয়েছেন। এছাড়াও আমাকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আরও অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর সেই সাথে আমরা আমাদের পরবর্তী গেস্টের ঘটনায় যাব এবং তার ঘটনা আমরা শুনবো। আপনার নামটা বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলবেন প্লিজ।
হাই লিসনার, আমি মাসুম, মোহাম্মদপুর বাবুরহাট থেকে এসেছি। আসলে ভাই, ঘটনা সুন্দরবনের ট্রেনিং শুরু করি। আমি আগে বলে রাখি, আমার বাড়ি সুন্দরবনের খুব কাছে। ঘটনাটা ঘটেছিল ইট ওয়াজ অ্যাবাউট 18 or 20 years ago, সুন্দরবনকে নিয়েই। আর ঘটনাটা ঘটেছিল আমার বড় খালুর সাথে, আমার খালার হাজবেন্ডের সাথে। আমার খালু পেশায় একজন কাঠুরে, মানে সুন্দরবনে কাজ করে, সুন্দরবনের ওনার কাজ। সুন্দরবনে প্রায় 12 মাসই বিভিন্ন সময় বিভিন্ন কাজ হয়ে থাকে। তো একটা সময় নভেম্বর এবং ডিসেম্বর মাসের দিকে সরকার অনুমতি দেয় গোল গাছ কাটার জন্য, সুন্দরবনে যাবে এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন সুন্দরবনে গোল পাতা কাটে। আমার খালু ছিলেন ওই গোল গাছ কাটার যারা একসাথে যায় ওই চীনের সর্দার। তো যথারীতি ওনারা সবাই গেলেন, সম্ভবত 6 জন ছিলেন ওরা।
আচ্ছা,
6 জন, 6 জনের উনি ছিলেন সর্দার।
আচ্ছা,
একটা সময় সুন্দরবনে সাধারণত ফজরের নামাজের পরে সবাই যায়, আবার মাগরিবের পরে চলে আসে।
আপনি মাইকের সামনে কথা বলতে হবে। হ্যাঁ, এদিকে। তারপরে
তারপরে 7 দিন যাওয়ার পরে যে ঘটনাটা ঘটলো, আমার খালু দুপুরবেলার পরে জঙ্গলের মধ্যে ওনার কাজ ছিল যে তত্ত্বাবধান করা কোথায় গাছ ভালো গোল পাতা পাওয়া যাবে এরকম। তো খালু খালু দেখলাম যে পুরনো একটা বিল্ডিং, সুন্দরবনের মধ্যে পুরনো একটা বিল্ডিং, অনেক বড়, দরজা নাই। উনি একটু ভয়ও পেলেন, আশ্চর্য হলেন যে শুনেছি সুন্দরবনে বিল্ডিং আছে, পুরনো স্থাপত্য আছে শুনেছি, আজকে দেখলাম। উনি ভয় পাওয়ার মতো, তারপরে ঘুরে ঘুরে দেখলেন যেহেতু উনি অনেকদিন কাজ করেন সুন্দরবনের মধ্যে, ঘুরে ঘুরে দেখার পরে চলে আসলেন। উনিকে আসার পরে সবাইকে বললেন যে এই ব্যাপার, পুরনো বিল্ডিং দেখলাম। তো সবাই আশ্চর্য হল, বললেন যে ঠিক আছে, আমরা তো শুনেছি কখনো দেখিনি, তো কালকে যাব আমরা, এরকম একটা স্থির করলাম সবাই যে কালকে গিয়ে দেখে আসবো। আসলে বলে রাখি, ওনারা যে জায়গায় ছিলেন নৌকা নিয়ে, বিল্ডিংটা বেশ দূরে ছিল না, যদি খুঁজে পাবে এরকম একটা বিষয়। যাই হোক, ওনারা রাত্রে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গেলেন। আমার খালু সম্ভবত মিডনাইটের দিকে হবে স্বপ্নে দেখলেন যে একজন বুড়ি, সাদা কাপড় পরা একজন বুড়ি ওনাকে বলছে যে তুই তো অনেক সমস্যার মধ্যে থাকিস, তো অনেক অভাব, তোকে আমি এটা দিচ্ছি, এটা নিয়ে যা, এটা কাউকে বলবি না, এটা অনেক ভালো হবে। তো স্বপ্নটা দেখার পরে ওনার ঘুম ভেঙে যায়, উনি স্মোক করতেন। তো বালিশের নিচে হাত দিয়ে দেখলে যে বিড়ি ছিল, শিকারি জাতীয় কিছু ছিল। বালিশের নিচে যখন উনি বিড়ি খুঁজতে যান, তখন দেখলেন যে একটা স্বর্ণের দোলা জাতীয় কিছু ছিল। উনি বের করলেন, বের করলে তবাক হয়ে গেলেন যে এইটাই তো আমাকে বুড়ি দিলেন, বা যেটা আমি একটু আগে স্বপ্নে দেখলাম। তারপর উনি রেখে দিলেন ওটা। রেখে দেওয়ার পরে সকালে উঠে সবাইকে নিয়ে ওই বিল্ডিংটা খোঁজার জন্য বের হলেন আর কি, যে উদ্দেশ্য ছিল সকালে উঠে বিল্ডিংটা খুঁজবে। আশ্চর্যের বিষয়ে 1.5-2 ঘন্টা বিল্ডিংটা সবাই মিলে খুঁজলেন, কিন্তু কোথাও পাইনি। এবং উনি এমন এক্সপিরিয়েন্স ছিল ওনার যে মোটামুটি চেনা সুন্দরবনের সব কিছু, মোটামুটি চেনে এবং অনেক দূরে ছিল না আমাদের রেস্টুরেন্ট। যাই হোক, ওটা পাইনি। পাওয়ার পরে উনি এই ঘটনাটা যে স্বর্ণের দোলা পেলেন, এই ঘটনাটা ওনার পাশে যে ছিলেন ওনাকে বলেছিলেন, বিশ্বচন্দ্রকে বলেছিলেন। যাই হোক, সুন্দরবনের কাজ শেষ করে যখন খালু বাড়ি আসলেন, বাড়িতে আসার পরে খালাকে দেখালেন যে এটা আমি পেলাম, আর তুমি দেখো কী অবস্থা। খালাও দেখলেন, দেখে খালা যেটা আমাকে পরে বললেন যে আসলে স্বর্ণের দোলার মতো ছিল, স্বর্ণ জাতীয় কিছু একটা, বা বেশ রকম কিছু একটা ছিল। খালু ওটা কিছুদিন পরে এটা স্বর্ণকার বাজারে নিয়ে গেলেন, স্বর্ণকারের কাছে নিয়ে গেলেন। নিজ শ্রমিকের কাছে বেশ কিছু টাকাও দেয়, 4-5 হাজার টাকাও দেয়। ওইটা নিয়ে যখন আসেন ঠিক তার পরের দিন থেকে ওনার মাথা ব্যথা এবং দৌড়ে দৌড়ে চলে যেত, ম্যাট এরকম জাতীয়। উনি রাত্রে ঘুম থেকে উঠে চিল্লাতো, লাফ দিয়ে উঠে যেত, তারপর দিনে খাইতে পারতো না, বিভিন্ন প্রকৃতির জ্বর অসুখ এরকম জাতীয় শুরু হলো। আস্তে আস্তে উনি শুকায় যাচ্ছেন, এরকম রোগাটে হয়ে যাচ্ছেন, এরকম একটা ব্যাপার। তারপরে যে ঘটনাটা ঘটলো, উনি প্রায় মানে একদম অসুস্থ জাতীয় এরকম কিছু একটা মনে হয়। তারপরে গ্রামের দিকে যে হুজুর থাকে, সবাই চিন্তা করলেন যে কেন এরকম হচ্ছে কেন, গ্রামের দিকে অনেক হুজুর আসলো, 7-8 জন হুজুর এসে ওনাকে উঠানোর মধ্যে শুয়ে রাখলো। শুয়ে রাখার পরে হুজুর অনেকক্ষণ জিকির করার পরে একজন হুজুর লাফ দিয়ে উঠলো, উঠে বললো যে ও আর বাঁচবে মাত্র 13 দিন। এটা সঙ্গে করে সবাই আপসেট হলো। ঠিক 13 দিনের মাথায় আমার খালু মারা যায়। আসলে একটা কথা বলে রাখি যে উনি যখন অসুস্থ হন প্রথম দিকে, ওই প্রথম দিকে উনি আবার স্বপ্ন দেখলেন যে তোকে না বলেছিলাম, তুই এটা বলবি না কাকে, কেন বললি, পরে বলবি। এটা ছিল আসলে।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী ঘটনায় যাব এবং আপনাকে আপনার ঘটনার জন্য অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি এবং আমাদের আরও একজন গেস্ট আছেন, আমি জানতে চাইবো আপনার নাম এবং আপনি কোথায় এসেছেন। আর একটা কথা, সেটা হচ্ছে যে একটা সারপ্রাইজ আছে, সেই সারপ্রাইজটা আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে দেবো, তবে তার আগে আমরা ঘটনায় যাচ্ছি। প্লিজ
ধন্যবাদ আসেন ভাই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা ভূতপ্রেমে আছেন এবং আমাকে শুনছেন। আমার নাম রাকিবুল হাসান রাফেল, আমি এসেছি মিরপুর 10 নম্বর থেকে, অ্যাকচুয়ালি আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা ভাঙ্গুরাতে। তো সবাইকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি এখন যে ঘটনাটি শেয়ার করতে চাই, এটি রাজশাহীর ঘটনা। রাজশাহী মানে জায়গাটার নাম হলো ছপুরা। তো এটি আমি শুনেছি আমার মামা, ওর নাম জিতু, জিতুর কাছ থেকে। তো ঘটনাটি ঘটেছিল 1997 সালে, দিনটি হবে সোমবার, তারিখটা আমি বলতে পারবো না। তো যে ছেলেটির সাথে ঘটনা ঘটেছিল ছেলেটির নাম হলো বুলেট। তো যে পুকুরটি আমি বলবো, সেই পুকুরটি রাজশাহী ছপুরা এবং রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ঠিক সামনেই আর কি, বেশ বড় এবং লম্বা দিঘি টাইপের পুকুর, 6 ঘাটি পুকুর বলে রাজশাহী এলাকার লোকজন। তো সেই বুলেট নামে যে ছেলেটা, আমার এক নানি আছে, মানে আমার মায়ের ফুপাতো, আমার মায়ের মানে ফুপু আর কি। তো ওনারা পুকুর পাড়ে, বেশ গরম সেই সময়, অনেক গরম ছিল আর কি। তো ওনারা কয়েকজন পুকুরে বসে মানে বাতাস মানে নিচ্ছে আর কি, যে একটু আরাম টারাম লাগবে আর কি। তো ইন দ্য মিন টাইম সেই বুলেট নামের ছেলেটি, একটা নিম গাছ ছিল, নিম গাছটা বেশ নাকি হন্টেড ছিল আর কি, বেশ অনেক ঘটনা ঘটেছে এবং সেই পুকুরেও নাকি অনেক ঝামেলাটা আমাদের ছিল আর কি, এবং এখনও নাকি সেটা হচ্ছে আর কি। তো যাই হোক, ওই ছেলেটি ওই নিম গাছের নিচে সে প্রসব করে দেয় আর কি। তো প্রসব করে দেওয়ার পরে সে গোসল করতে নামে, মানে প্রচণ্ড এত গরম, ভ্যাপসা গরমে সে মানে গোসলটা করলে তার ভালো লাগবে আর কি। সে পুকুরের পানি মানে কালো টাইপের পানি, ভয়ঙ্কর মানে কেমন যেন একটা অদ্ভুত টাইপের কালার আর কি পানির। তো ছেলেটি গোসল করছে, গোসল করার পরে ইন দ্য মিন টাইম দেখা গেল কিন্তু ছেলেটি মানে পুকুরে মানে একবার উঠছে নামছে, মানে পানির মধ্যে থেকে একবার উঠছে আর নামছে, একবার উঠছে আর নামছে। তো হঠাৎ করে সে চিৎকার করে বলল যে আমাকে বাঁচাও বাঁচাও, আমার প্রবলেম হচ্ছে, আমাকে কেউ মানে টেনে ধরে পানির দিকে নিচে নিয়ে যাচ্ছে আর কি। তো আমার নানি বা অন্যান্য যারা ছিল তারা ভাবছে কি এরকম ছেলেটি হয়তো বা মানে ইয়ারকি করছে, ফাজলামা করছে, এইটা ভেবে তারা মানে জিনিসটা পাত্তা দেয় না আর কি। তো ঘটনা যখন আরও তীব্র হলো, দেখা গেল কি যে ছেলেটিকে একবার পানি নিচে নিয়ে চলে যাচ্ছে, ঠিক 1 মিনিট বা 1/2 মিনিট পরে ছেলেটিকে ছেড়ে দিচ্ছে। এবং ছেলেটি যেহেতু অনেক মোটা ছিল, বেশ স্বাস্থ্য ছিল আর কি, তো কোমর পর্যন্ত পানি থেকে উঠে যাওয়া একটা যে কোনো মানুষেরই একটু কষ্টসাধ্য ব্যাপার। তো কোমর পর্যন্ত পানি থেকে উঠে যাচ্ছে, আবার মানে পানি নিচে ডুবে যাচ্ছে। তো এইরকম অবস্থায় মানে পাশের সব লোকজনকে ডাকলো, ডাকার পরে পাশের জন আসলো। তো পাশে একটা কাঠের মিল ছিল, গাছ কাটার যে দড়ি, ওই দড়িটা দিয়ে তার মানে নিকট মানে একটু কাছে গিয়ে মানে তাকে হাত হাত দিয়ে দড়িটা মানে ধরাই দিল আর কি। তো ছেলেটা শক্ত করে দড়িটা ধরলো, 4-5 জন মিলে সেই ছেলেটাকে মানে টানছে প্রায় 1 ফিট মানে টেনে নিয়ে আসছে, আবার ওদিকে এক ঝটকায় ঠিক 3 ফিট ওই ছেলেটাকে আবার নিয়ে চলে যাচ্ছে। মানে পানির নিচে যেটা টেনে নিয়ে যাচ্ছে তাকে, আর উপরে যারা আছে তারা টেনে তোলার চেষ্টা করছে, মানে এত প্রবল মানে প্রচণ্ড শক্তি যে তারা পেরে উঠছে না। এমন সময় তারা আরো কয়েকজন লোককে মানে খবর দিল যে এরকম এরকম সমস্যা হচ্ছে, তোমরা একটু আসো। যাই হোক, আরো বেশ কিছু লোকজন আসলো। আসার পরে সেই ছেলেটিকে অনেক কষ্ট করে মানে প্রাণান্তর চেষ্টা যাকে বলবো আর কি, চেষ্টা করার পরে ছেলেটিকে তুলে আনলো আর কি। তুলে আনার পরে তারা দেখলো কি যে ছেলেটির বাম পায়ে একটা কালো রঙের একটা শ্যাডো আর কি, মানে শ্যাডো বলবো না, একটা মানে দাগ, মানে চাপ দিয়ে ধরে রাখলে যে রক্ত তোমার বেঁধে যায় এই টাইপের একটা আর কি, মানে একটা দাগ আর কি হয়ে আছে সেখানে। কিন্তু মানে এত যে মানে ছেলেটাকে মানে নিজে নিয়ে যাচ্ছে আবার উঠাচ্ছে, কোনো ধরনের কোনো ব্লাড ছিল না বা কোনো ধরনের কাটা ছেঁড়া কিছু ছিল
না। আমরা সেটা বুঝতে পেরেছি। আমি শুধু বলবো যে ছেলেটাকে যখন জিজ্ঞেস করা হচ্ছিল কি হয়েছিল, তখন ছেলেটা কি বলেছিল?
ছেলেটা যখন বললো যে এরকম যে তোমার আসলে কি হয়েছে, ছেলেটা তখন বললো যে এরকম একটা চেনের মতো একটা জিনিস, মানে প্রচণ্ড ঠান্ডা আর কি, তার পায়ে খুব ঠান্ডা অনুভূতি ছিল আর কি, সেই ঠান্ডা একটা অনুভূতি ছিল ওইটা আর কি, সে বলবো আর কি যে ঠান্ডা জাতীয় কিছু আর কি।
ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আমাদের কাছে আরো বেশ কিছু এসএমএস রয়েছে। আমাদের খোরশেদ আলম ইমেল এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে তারা তিনজন বন্ধু মিলে ভূত এফএম শুনছেন লাইট অফ করে। আমাকে এছাড়াও এসএমএস করেছেন শুভরাজ এবং তিনি বলছেন যে ভূত এফএম তার কাছে অনেক বেশি ভালো লাগছে। আসাদ আমাকে এসএমএস করেছেন ময়মনসিংহ থেকে এবং তিনি বলছেন যে তার অনেকগুলো, আচ্ছা তিনি বলছেন যে তা আচ্ছা আচ্ছা রাসেল নামে অনেকগুলো পেয়ে গেছে, হ্যাঁ সেগুলো আর কি কোনোটাই আমার না আসলে। তপু আমাকে লিখেছেন যে আকাশে মেঘ কালো এবং তিনি বলছেন যে আশা কিছুটা বলতে চেয়েছেন। এবং আমাকে পাপ্পু এসএমএস করেছেন ময়মনসিংহ থেকে, এটা তার প্রথম এসএমএস। এছাড়া আমাকে মিনার এসএমএস করেছেন যশোর থেকে, ভূত এফএম তারও খুব ভালো লাগছে। অহন আমাকে এসএমএস করেছেন। আর আপনি যদি এসএমএস করছেন তাহলে মোবাইলের মেসেজ এখানে যে টাইপ করুন SHOUT সাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাশে দিন 9840 নাম্বার আপনার এয়ারটেল নাম্বার থেকে পাবো যে কোনো নাম্বার থেকে। চলো, শরীফ আমাকে গাজীপুর থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন তারেক কক্সবাজার থেকে, ঘোষ রাইডার আমাকে এসএমএস করেছেন, এছাড়া এসএমএস করেছেন ইমরান, এসএমএস করেছেন আমাকে শাহিন, ফরহাদ এসএমএস করেছেন আমাকে, আবির শেওড়াপাড়া থেকে এসএমএস করেছেন, সৃষ্টি এসএমএস করেছেন, এসএমএস করেছেন হাসিব, এসএমএস করেছেন অক্সকর না অক্সর এসএমএস, এবং এসএমএস করেছেন আমাকে এছাড়াও দেখতে পাচ্ছি সেজান, এবং এসএমএস করেছেন আমাদেরকে পূর্ণ, এসএমএস করেছেন আমাদেরকে তানভীর। আর যারা আমরা এখন আবার ফিরে আসবো একটু পরে, বাট তারা একটা ছোট্ট বিরতি নিতে হবে এবং অবশ্যই 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 আরো অনেক ঘটনা বাকি আছে, সেই সাথে আমি সেজন্য বলবো যে অবশ্যই আপনারা কেউ ছেড়ে যাবেন না আমাদেরকে, ফিরে আসছি একটু পরেই। এবং ইন দ্য মিনটাইম আপনি যারা এসএমএস করতে চান তাদের এসএমএস করার নিয়ম জানেন, যারা মেইল করতে চান ইমেল অ্যাড্রেসটি আরো একবার মনে করে দিতে চাই, voot@radio40.fm। আমি স্পেলিংটি বলে দিচ্ছি bhoot@radio40.fm, নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ অবশ্যই আপনার ঘটনাটি পাঠিয়ে দিন এই ঠিকানায় আগামী সপ্তাহের মধ্যে। এবং নেক্সট উইকে যদি আপনি আসতে চান সেটা অবশ্যই উল্লেখ করবেন যে আপনি আসতে চান, যদি আপনি চান যে আপনার ঘটনাটা পড়ে শোনা হোক শোনানো হোক সেটাও আপনি উল্লেখ করবেন। চলে যাচ্ছি একটা ছোট্ট ব্রেকে, ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড ফর ইওর ফুটি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুটি।
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com.
আজকের এপিসোডে যদি আনফর্চুনেটলি কেউ মিস করে ফেলেন তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে এবং আপনার এয়ারটেল নাম্বার থেকে আপনি ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডগুলোর অপশান আপনাকে দেওয়া হচ্ছে এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন সেই এপিসোডটি বা যেটি আপনার সবচেয়ে বেশি পছন্দের সেই এপিসোডটি আপনি আরও একবার শুনে ফেলতে পারেন। And now listeners can get the Bhoot FM tune as their core tune and my tune. এবং সেই জন্য আপনি যেটা করতে হবে Bhoot FM টিউনটা মনে রাখতে হবে, টিউন কোডটা মনে রাখতে হবে, কোড ইজ 92125। এবং আপনি একটা SMS এর মাধ্যমেই এটা আপনি আপনার টিউন করে ফেলতে পারেন। এবং সেই সাথে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে 92125 এবং পাঠিয়ে দিন 3123 নাম্বারে, দেখবেন যে টিউনটি আপনার হয়ে গেছে। আচ্ছা আমরা একটু আগে অদ্ভুত ছেলেটি শুনছিলাম, কি অবস্থা, অদ্ভুত ছেলেটি শুনছিলাম অনেক,
অদ্ভুত ছেলেটি শুনি, অদ্ভুত ছেলেটি শুরু করলো গানা।
ওকে আমরা তাহলে গান, আমরা গান শুনবো নাকি?
হ্যালো এভরিওয়ান, হ্যাঁ ওই আমরা ভৌতিক, আমি সুমন,
আমি সাকিব,
আমি রাসেল।
হ্যাঁ না ওইটা জীবন জীবন, আসলে অনেকদিন আসি না তো তাই ভুলে গেছিলাম আর কি। আর নিজেদের ইন্ট্রোডাকশন দেওয়ার কারণ হচ্ছে যে অনেকদিন আসেনি হয়তো বা কেউ জানে না যে এটা কে সুমন থেকে। আমরা যে ভৌতিক সেটার টিম, আমরা এতদিন আসি নাই কজ আমরা এই দেশে থাকি না, উই আর ফ্রম গানা, সো আমরা ঘুরতে আসছি। আজকে আমি কিছু গানার ভূতের গল্প বলবো।
ওকে
ঠিক আছে,
ঘটনাগুলো কি আজকে ইন্টারন্যাশনাল ঘটনা?
মারাত্মক ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে ঢাকার থেকে অনেক বাইরে, সো ডেফিনেটলি এটা ইন্টারন্যাশনাল। অনেক হাজারি করলাম, এটা জোক, সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। প্রথম কথা হচ্ছে যে অনেকদিন আসি নাই, কেন আসি নাই এটার একটা এক্সপ্লেনেশন দিই। সেটা হচ্ছে যে আমি অসুস্থ, আমি বেশ অনেকদিন থেকে অসুস্থ, এটা অনেকদিন ধামাচামড়া রাখা হচ্ছিল, বাট এর এখন আর রাখা সম্ভব না। বিকজ অনেকেই অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে কমপ্লেন করছে যে ভৌতিক কেন এখন টিভিতে আসছে না, কি ব্যাপার না ব্যাপার। ভৌতিকটা আর্থিক বিষয় তৈরি আমাদের, আমরা যে কোনো সময় আর্থিক বিষয় ছাড়তে পারি, বাট আমরা এখন ছাড়তে পারতেছি না বিকজ দেয়ার সাম প্রবলেমস আর রিগার্ডিং স্পন্সর ইস্যুস। আমাদের এখন একটা স্পন্সর আসছে, সো ওদের সাথে আমরা কথাবার্তা বলতে হচ্ছে, টিভি চ্যানেলের সাথে নতুন করে কথাবার্তা বলতে হচ্ছে কবে আসবে না আসবে। বাট এইগুলোর চেয়েও বড় প্রবলেম হচ্ছে যে যারা নিয়মিত ভৌতিক শুনে তাদের হয়তো বা মনে আছে যে প্রায় কত 14 মাস আগের কথা, আমি খুব অসুস্থ ছিলাম, মাঝখানে আমি হসপিটালে ছিলাম সিঙ্গাপুরে, আমার একটা সার্জারি হয়েছিল, এটা একটু খুব সিরিয়াস লেভেলের সার্জারি ছিল, স্পাইন সার্জারি। সো ওটার থেকে মোটামুটি সুস্থ হওয়ার পরে যেটা হয়েছে আমার, আমার মাঝখানে আমার স্টমাকে একটা ইনফেকশন হয়, স্টমাকের ভিতরের 65% অলমোস্ট পচে যায় ইনফেকশনে। সো এটা অনেক পরে অ্যাকচুয়ালি বের হয়, সো তারপর আলটিমেটলি যেটা করতে হয় আমার সিঙ্গাপুরে আমার স্টমাক রিমুভ করতে হয়। সো এই মুহূর্তে আমার 15% স্টমাক আছে, বাকি 85% স্টমাক নাই, ওদের কেটে ফেলে দিতে হয়েছে। সো এইটাও একটা সিরিয়াস একটা ব্যাপার ছিল। আর তারপরে লাস্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আনফর্চুনেটলি আমার ব্রেইনে একটা টিউমার ধরা পড়েছে বেশ কিছুদিন আগে, সো এখন এইটার ট্রিটমেন্ট চলছে। টিউমারটা এখন খুবই ছোট, সো এটা এখন এরকম একটা সিচুয়েশনে আসে যে ইটস নন অপারেবল, এখন অপারেশন করা যাবে না, সার্জারি করা যাবে না, বিকজ ইটস টু স্মল টু অপারেট। সো এটা এখন 5 মিলিমিটার সাইজে আছে, এটা 10 মিলিমিটারের মতন সাইজ হলে তারপরে আমার এই সার্জারিটা করতে হবে। এটা করতে গেলে আমার নাকের ভিতর দিয়ে ড্রিল করে, হাড্ডি ভেঙে স্কাল্পের ভিতরে ড্রিল করে, শেষে পিটুইটারি গ্ল্যান্ড ড্রিল করে ভিতর থেকে টিউমারটা সরাতে হবে। সো ইটস এ ভেরি কী বলবো, কমপ্লিকেটেড না হলেও মানে সিরিয়াস একটা সার্জারি। এখন ঘটনাটা হচ্ছে যে এইসব কারণে একটা ভৌতিকটা একটা এপিসোড করতে গেলে আমাদের যেই পরিমাণ সময় অথবা যেই পরিমাণ খাটাখাটনি করতে হয়, মানে কোনো একটা জায়গায় ইন্ডাস্ট্রি করতে যাচ্ছি, 3 রাত জায়গায় থাকতে হচ্ছে, অনেক দূরে এরকম জায়গায় যেতে হচ্ছে যেখানে প্লেন যায় না বা কিছু ট্রেন যায় না, আমাদের নিজেদের ড্রাইভ করে যেতে হচ্ছে, ওখানে আমাদের থাকতে হচ্ছে। এই মুহূর্তে অ্যাকচুয়ালি এই মুহূর্তে কি বেশ অনেকদিন ধরেই আমার পক্ষে এগুলো পসিবল না। আমি একটা জায়গায় ঘুরতে গেলাম, ঘুরে চলে আসলাম, দ্যাটস ডিফারেন্ট, বাট ভৌতিকের শুটিং অন্যরকম ব্যাপার। প্লাস আমরা যেই নাটকগুলো ভৌতিক সময় যে নাটকগুলো বানাচ্ছে ওগুলো যেমন রাসেলও দেখেছে, সেও দেখে বলেছে যে এগুলো স্ট্যান্ডার্ড আল্লাহর রহমতে আগে অন্যান্য মানে বেশ বেটার। সো আমরা অ্যাকচুয়ালি অনেক খাটি একটা জিনিস করতে গেলে 5-7 রাত জেগে ইয়ে করে, সো এই মুহূর্তে এটা করা খুব কঠিন। বাট দেন এগেন যেহেতু আমরা কাজের প্রায় শেষের দিকে, অলমোস্ট ডান, সো আমি সাকিব জিব্রান আমরা তিনজন মিলে ডিসিশন নিয়েছি যেহেতু আমার সার্জারিটা অ্যাটলিস্ট হোপফুলি আমি 18 তারিখ আবার যাচ্ছি, তখন MRI করলে বোঝা যাবে, হোপফুলি আমার হাতে অ্যাটলিস্ট আরও 2-3 মাস সময় আসে সার্জারিটার। সো এরকম যদি একটা রেজাল্ট আসে যে 2-3 মাস পরে সার্জারি হবে, তাহলে আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা এই নেক্সট দুই মাসের মধ্যে সব কাজটা শেষ করে দিয়ে আমি সার্জারিতে চলে যাব। তারপরে আমি হসপিটাল থেকে যেখানে থাকি ভৌতিক ভৌতিকের মতন রিলিজ হবে এবং এই ইয়ারই হবে ইনশাল্লাহ অবশ্যই। এই হচ্ছে ব্যাপারটা। সো এতদিন যাদের মধ্যে অনেক কনফিউশন ছিল যে কেন এই ভূতি আগাচ্ছে না হচ্ছে না এবং কেন আমি ভূতের সামনে আসতেছি না, এগুলো ছিল কারণ। এনিওয়েজ আজকে অনেকদিন আসার পর অ্যাকচুয়ালি বেশ ভালোই লাগছে। সো আমার ফিজিক্যাল সিচুয়েশনের কথা আপনাদের বললাম, সো আপনারা ভালো করেই বুঝতে পারছেন যে আমাদের মধ্যে সেরকম কোনো ইনভেস্টিগেশনে যাইনি। সো নতুন করে যে ইনভেস্টিগেশনের গল্প বলবো বলবো ওইগুলোর চান্স কম, বাট আমরা দু একটা ঘটনা বলবো। যেমন এটা একটা ছোট একটা ঘটনা, সেটা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি আমার বাসাতেই হয়েছে, আমি যেখানে থাকি তোরাতে। রাত্রেবেলা উইকেন্ডে রাতে আমরা যেটা করি আমরা মুভি দেখি, এটা আমাদের একটা ইয়ে। আমি সাকিব, জিব্রান, ফয়সাল আলী, আমাদের যত ক্লোজ ফ্রেন্ডরা থাকে তারা আসে, আমরা সারা রাত আমরা কফি খাই, আড্ডা দিই, মুভি দেখি, এরকম হয় আর কি। সো একদিন এটা কবেকার কথা, দেড় মাস আগের কথা হবে, যে আমরা মুভি দেখতে বসছি এবং মুভিটা হরর মুভি একটা, মুভিটা চলতেছে মোটামুটি ভালোই ফাইন চলতেছে। হাফ ওয়েতে যাওয়ার পরে হঠাৎ করে আলী বলতেছে সঙ্গে শব্দ পেয়েছিলাম, আমি বললাম যে হ্যাঁ একটা কোনো একটা আওয়াজ পেয়েছি। সো ফয়সালকে জিজ্ঞেস করলাম, সে বললো সেও আওয়াজ পেয়েছে। আমরা সবাই আওয়াজ পাচ্ছি, আওয়াজটা হচ্ছে ছাদ থেকে আসতেছে, একদিন ছাদে কেউ কোনো কিছুতে বাড়ি দিচ্ছে, মানে কোনো রড দিয়ে ফ্লোরের মধ্যে বাড়ি দিলে কিছুটা যেরকম আওয়াজ হয়ে যাবে। তো ফার্স্টে আমরা মনে করলাম যে আচ্ছা, উপরে আমাদের গার্ড, একটা গার্ড ঘুমায় দিনে যে চাকরি করে আমার বাসায়, সে ঘুমায়, হয়তো বসে উঠছে, হয়তো কোনো আওয়াজ আওয়াজ হচ্ছে, কিছু পড়ে গেছে আর সামথিং লাইক দ্যাট, আমরা অতটা পাত্তা দিইনি। সো ব্যাপারটা ওইখানেই শেষ হয়ে যায়। তারপরে এর বেশ কয়েকদিন পরের কথা, সেম অবস্থা, রাত্রেবেলা সাকিব আমার রুমে এসে বলতে সঙ্গে উপরে আওয়াজ হচ্ছে। আমি বললাম যে হ্যাঁ এর আগে আরেকবার হচ্ছিল, এটা কিসের আওয়াজ? আমি বললাম যে দারোয়ান হয়তো কোনো আওয়াজ করছে। বলেছে ওই জন্য মুভিতে আওয়াজ হলো এটাই, আজকেও এটা হচ্ছে ব্যাপারটা কি। তারপরে আমরা উপরে গেলাম, উপরে যাওয়ার পর আমি সাকিব জিব্রান আমাকে জিনিস উপরে গেলাম, ছাদে গেলাম। বাই দ্য ওয়ে এই মুহূর্তে সাকিব জিব্রান আমি একসাথে আমার বাসাতে আসি, বিকজ এটার কারণ হচ্ছে আমি অবশ্যই অসুস্থ হয়ে যাওয়ায় আমি বেশি জায়গায় যাওয়া হচ্ছে না। সো আমার বাসার অবস্থাতেই কাজ হয়, সো সাকিব আর জিব্রান মুভিং করছে আমার বাসায় জাস্ট বিকজ ভৌতিকটা শেষ করতে হবে এই কারণে। এনিওয়েজ আমরা রাতে ছাদে উঠলাম, ওঠার পর দেখলাম যে এখানে একটা গার্ডের রুম আছে, যেখানে গার্ডটা ঘুমা আছে, ওই রুম লক করা, আশেপাশে কোনো কিছু নাই যেখান থেকে আওয়াজ আসতে পারে বা কিছু। এবং তারপরে যেটা ভাবলাম যে হয়তো বা যেটা হচ্ছে যে আশেপাশের কোনো একটা বাসার থেকে আওয়াজটা আসছে। সো আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আমরা আওয়াজটা পাইনি, আমরা চলে আসছি। এরপরে আরও দুই দিন আওয়াজ হয়েছে, আমরা দুই দিনই উপরে আসছি এবং প্রত্যেকবারই একই ধরনের আওয়াজ হয়। বাট কিন্তু না, এখনও পর্যন্ত আমরা কোনো ইয়ে করতে পারিনি। আমরা গার্ডটা সবাইকে ডাকছি, কাজের লোক সবাইকে ডেকে বলছি যে উপরে রাত্রেবেলাতে আওয়াজ করে, কমপ্লেন মানে সবাইকে ঝাড়িয়েও দিচ্ছি। ওরা বলছে স্যার আমরা তো কেউ কোনো আওয়াজ করি না, এবং এই টাইপের অবস্থা। তারপরে আমার যেই বাসায় যে কাজের ছেলে আসে দুটো, তার মধ্যে একজনকে আমি জিজ্ঞেস করছি যে ওরা থাকে একতলায়, সো ওদের আওয়াজ পাওয়ার পসিবিলিটি ইয়েটা একটু কম। তারপরে আমি জিজ্ঞেস করছি যে রাতে কোনো আওয়াজ পাওয়া নেই, বললো যে হ্যাঁ স্যার মাঝে মধ্যে পাই, এরকম বাড়ির আওয়াজ পাই। সো আলটিমেটলি যেটা হয়েছে যে আমরা উপরে যাওয়ার পরে আমাদের উপরে কিছু কনস্ট্রাকশনের জিনিসপত্র ছিল, একটা জিনিসই পাইছি যেটা আমার বেডরুমের ঠিক উপরে ছাদের মধ্যে, আমরা যদি রড দিয়ে বাড়ির এই অথবা রড দিয়ে ঘষি তাহলে যেরকম একটা স্কার টাইপের হবে ফ্লোরের মধ্যে, ওরকম একটা জিনিস, এছাড়া কিছুই নেই। বাট এটা আগে আমরা কোনো খেয়াল করিনি। বাট নেক্সট কয়েকদিন, নেক্সট টু উইকস ধরে তো আমার কোনো আওয়াজ হচ্ছে না, সো আমরা বুঝতে পারছি না। বাট ডেফিনেটলি নেক্সট টাইম আসলে আমরা আবার ওটা আবার ডাবল চেক করবো যে ওখানে ডাক কি আরো বাড়ছে নাকি, তাহলে আমরা বুঝতে পারবো যে ব্যাপারটা কী। সেটা ভৌতিক তেমন কিছু না, বাট জাস্ট একটা আওয়াজ। বাট যেহেতু রাত্রেবেলা হয় এনভায়রনমেন্ট অন্যরকম থাকে, একটু ব্যাপারটা একটু ভৌতিক হয়। বিকজ যেদিন আমরা অ্যাকচুয়ালি ফার্স্ট যেদিন আমরা আওয়াজটা শুনলাম ওই দিন ব্যাপারটা বেশ ভৌতিকই ছিল, আমার ঘরের মধ্যে সিঁড়ি হঠাৎ করে আওয়াজ, সবাই বলছিল যে এত রাত্রেবেলা ছাদের উপরে কী যাবে, এটা কেন হবে। সো এই আওয়াজের কথা আসতে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে একবার মাহের সে ওই নেমেসিসের গিটার বাজে, আমার মিউজিশিয়ানরা সবাই ঘুরতে থাকে কিনা অ্যামেজিং গিটারিস্ট, সে একবার আমাকে একবার আওয়াজ শোনাইছিল, আওয়াজটা কিছুটাই সেম একই টাইপের, বলতে যে রাতে নাকি তার বাসা এরকম বারান্দায় বা ছাদে কোনো একটা জায়গা থেকে আওয়াজটা আসে কি জানে না, বা সে একদিন রেকর্ড করছে মোবাইলে। সো সেই আওয়াজটা যখন আমাকে শোনাইছিল, আওয়াজটা কিছু সিমিলার ছিল। সো জিনিসটা ইন্টারেস্টিং এই আওয়াজের ব্যাপারটা। তো আবার অনেক ধরনের আওয়াজ, যেমন পুরান ঢাকায় গ্যান্ডারিয়াতে আমার খালার বাসা ছিল, ওর বাসায় ছোটোবেলা আমি থাকতে গেছিলাম, রাতে
সারাক্ষণ রাত্রেবেলা আমরা মার্বেল খেলার আওয়াজ পেয়েছি এবং এটা নাকি খুব নর্মাল, এটা নাকি ওখানে হয় অনেক বছর,
রেগুলারই হয়,
রেগুলারই হয়। সো ওটা ওরা বদার করে না। এখন আমরা
আমাদের প্রিয় শুভ্রভাই বাসায় এটা করি।
একজন এসে তাদের বিছানার পোশাক পোশাক কেটে ভিতর থেকে তাবিজে বের করছে, এই চারটা কাহিনী ছিল। তারপরে ওখান থেকে ডেড বডি বাইর করা হয়েছে, পুলিশের শাস্তি হয়েছে, তারপরে এরকম একটা জিনিস হয়েছিল।
আচ্ছা,
ভেরি ইন্টারেস্টিং। এবং তারপরে তাদের বাসায় অনেক প্রবলেম হয়। আসলে শুভ্রভাই নাই, শুভ্রভাই পারমিশন ছাড়া সবকিছু বলা যেত না, বাট
আমার
ব্যাপার হচ্ছে যে আমাকে অনেক জিজ্ঞেস করে যে খালি আপনার সাথে এরকম হয় কেন, আমার সাথে এরকম হয় কেন, এটা এক্সপ্লেনেশন দুইটা আছে। একটা হচ্ছে যে আমি পাগল, আমি এগুলো ইমাজিন করি, আর আরেকটা হচ্ছে যে স্পিরিট ওয়ার্ল্ড অথবা ওই সাইড যে জিনদের, আমি জিন বিলিভ করি, সো জিনদের আলাদা একটা ওয়ার্ল্ড আছে বা আলাদা একটা জায়গা আছে। সো দেয়ার সাম পিপল, তারা জিনদের সাথে কমিউনিকেট করতে পারে, আবার কিছু জিনও আছে যারা মানুষের সাথে কমিউনিকেট করতে পারে। সো মেবি আই এম ওয়ান অফ দেম, মানে ইনফ্যাক্ট আমি ইদানিং আমি মোটামুটি বিলিভ করি যে আই এম ওয়ান অফ দেম, বিকজ নাহলে এরকম সিচুয়েশন হওয়ার কথা না। এবং আমি পাঁচবারের মধ্যে অ্যাটলিস্ট একবার আমি যেমন রাসেল সে মনে করে যে তোমার সাথে আমি বললাম যে রাসেল চলো তোমার আমি কিছু এক্সপিরিয়েন্স করাই, হ্যাঁ তোমার পাঁচবার নিয়ে গেলে একবার না একবার তুমি এক্সপিরিয়েন্স করবাই, এটা আমি লিখে দিতে পারি, তুমি অ্যাটলিস্ট টের পাবা যে সামথিং ইজ রং। আমি একটা কাহিনী বলি, সেটা হচ্ছে যে আমাদের একটা ফ্রেন্ড ইয়ে থেকে আসছে, ওই দেশের বাইরে থেকে আসছে, আমার বাসায় এসে উঠছিল, ওঠার পর সে তার গেস্ট রুমে উঠছে, তারপরে সে রাত্রেবেলা হঠাৎ করে সব ভয় পেয়েছে, হ্যাঁ দরজা নক করছে, আমি দরজা খুশি শোন ভাই আমার রুমে একা একা থাকতে ভয় লাগছে, কি করবো। আমি বললাম যে তোমার ভয় লাগলে তুমি আমার রুমে আসো, আমার রুমে কাজ আছে, আমার সোফাটা অনেক বড়, বললাম যে এখানে তুমি ঘুমাইতে পারো কোনো সমস্যা নেই, বলে আচ্ছা ঠিক আছে। সেরকম অনেকেই খামাখাই ভয়টাই পায়। সো ও যখন আমি শুয়ে আসছে তখন আমার হঠাৎ করে মনে হচ্ছে যে আমার তখন বেডরুমটা ছিল একটু ছোট, এখন অনেক বড় বেশি, তখন একটা পার্টিশন ছিল, একটা গ্লাস ছিল দরজার, ওদিক দিয়ে বাথরুমে যেতে হতো আর কি। তো হঠাৎ করে আমার মনে হলো কি যে ওদিক দিকে ক্রস করলো হয়তো, তো আমি থাকতে ওখানে তাকাইছি, তাকে আমি সাথে সাথে দৌড়ে ওখানে গেছি। তা আমার ফ্রেন্ডটা বলতে সঙ্গে কী হয়েছে, আমি জানি আমার মনে হলো একটা হ্যালুসিনেশন বা কিছু যে হাইটেকে যাচ্ছে, বাট ওদিকে দিয়ে যাওয়ার কোনো ওয়ে নেই, আমাদের রুম দিয়ে যেতে হবে ওই সাইডে যেতে গেলে, গিয়ে দেখুন কিছু নাই। আমি যখন আসছি এই সাইডে আসার সাথে সাথে দেখি আমার ওই ফ্রেন্ড ভয়ে কাঁপতেছে, বলতে ভীষণ ভাই ইয়ের মধ্যে আওয়াজ হচ্ছে, এই গ্লাসের মধ্যে আওয়াজ হচ্ছে, গ্লাসটা হচ্ছে কি আমার একটা গ্লাস দিয়ে একটা ডিভিডি ব্যাগ ছিল, ভীষণ ভাই এটার মধ্যে আওয়াজ হচ্ছে, এবং কীরকম আওয়াজ আর কি কেউ নক করছে
গ্লাসের
গ্লাসের মধ্যে, মানে সে প্রচণ্ড ভয় পেয়েছে। তারপরে আমি বলছি ঠিক আছে কোনো অসুবিধা নাই, তুমি বিছানায় ওই আমার গ্লাসটার কাছ হচ্ছে সোফাতে ছিল, আমি কোনো অসুবিধা নাই তুমি বিছানায় ঘুমাবো আমি সোফাতে ঘুমাই দিচ্ছি, কোনো প্রবলেম নেই। এখন ফ্র্যাঙ্কলি স্পিকিং পার্সোনালি আমার এইসব নিয়ে আর কোনো ভয় লাগে না, আমার একটা সময় খুব ভয় ছিল, সামহাও ভয়টা চলে গেছে, আমার ফিয়ার অফ ডেথ খুব কম। অ্যাকচুয়ালি ফিয়ার অফ ডেথ কম থাকলে কিন্তু এইসব ভয় খুব কম, আলটিমেটলি কী হবে ভূত এসে আমার ঘাড় মোড়টা খেয়ে ফেলবে, মানে যদি এরকমই একটা জিনিস চিন্তা করি। সো ব্যাপারটা অনেকটা ওরকম।
সুমন ভাইয়ের সাথে ডেফিনেটলি কিছু একটা আসে, বিকজ আমি যখন ফার্স্ট এই সুমন ভাইয়ের বাসায় মুভিং করি আমারও কিছু এক্সপিরিয়েন্স হয়েছিল, আমি জানি না, আই ডোন্ট রিমেম্বার ইফ আই শেয়ার্ড ইট হিয়ার, আই হ্যাড সাম রিয়েলি ব্যাড ড্রিমস, আই হ্যাড সাম ব্যাড এক্সপিরিয়েন্সেস, রাতেবেলা ঘুম থেকে খুব বাজেভাবে উঠতাম, আর ওটার এন্ড রেজাল্ট হচ্ছে গত তিন মাস না চার মাস ধরে আমি সারা রাত টিউবলাইট জ্বালাই দিলাম, এটা আমার লাইফের ফার্স্ট। এবার এখন আমি কল্পনাই করতে পারি না যে ওই রুমে টিউবলাইট বন্ধ করে দিলাম। যারা আমাকে চিনে বা যারা ভূত ফেম শুনে রেগুলারলি ওরা জানে আমি এইসব ব্যাপারে খুব স্কেপটিক্যাল
একদম,
কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার কথা ছিল রাতে আমার ঘুমটা দরকার, বিকজ পরে তো আমার অফিস করতে হবে, আমি এখন সাইন্টিফিক হতে গিয়ে ঘুম টুম হারাম করে ঘুমোর দরকার নেই। আর একটা মজার ব্যাপার হচ্ছে সুমন ভাইয়ের যারা পুরনো ফ্যান and a lot of them are married. এখন বিয়ে করছে, সো ওরা যখন সময় বাসা তো রাতেই যাবে, সব অফিস টফিস করে রাতে গিয়ে উইকেন্ডে আটার দেওয়া যায়। সো যারা কাপল ফ্রেন্ড মানে বউ আছে সাথে, ওরা কেউই ফোনের কোনো রুমে একা যায় না, মেয়েগুলা একটাও একা যায় না। মানে ইনফ্যাক্ট গতকালকে আমাদের কমন ফ্রেন্ড ফোন ভাই পুরনো ফ্রেন্ডগুলো আসছিল, ও ব্যাগ ফেলে আসছে সময় ভাইয়ের রুমে, আমরা কফি রুমে বলে আড্ডা দিচ্ছি, সে গেলই না ব্যাগ
আমার কথা হচ্ছে যে আমার ইদানিং মনে হয় যে হয়তো বা হ্যাঁ ব্যাপারটা আমার সাথে কোন একটা ব্যাপার যে কারণে এই জিনিসগুলো হচ্ছে, বাট আমি অনেকভাবে সাইন্টিফিক এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করছি। আমি অশিক্ষিত লোক না, আমি শিক্ষিত, আমি পড়াশোনা করছি, আই এম এডুকেটেড ফ্রম গানা। এখন ঘটনা হচ্ছে যে আমি ধরে নিলাম যে আমার মানসিক সমস্যা আছে, আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করতেছি বা কিছু একটা, কিন্তু আমার সাথে আশেপাশের মানুষজনও অনেক কিছু এক্সপিরিয়েন্স করে। এই দুই দিন আগে বিয়ে আসছিল রাসেল, ইজ এ ভেরি মানে ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড, যারা মিউজিশিয়ানরা বা মিউজিক লেভেলে সবাই
এবং
ভয়ঙ্কর, সে তার আঙ্কেলের শরীর খারাপ ছিল, সে দেশে আসছিল, তো দুই রাত আমার বাসায় ছিল, লাস্টের রাতেও ছিল। তো ওর সাথে আমি কথা বলতেছি, আমি বলতেছি যে দেখ ব্যাপারটা এরকম হয়ে দাঁড়াচ্ছে যে এখন যদি আমি চিন্তা করি যে আমি চাই যে এখন রুমের মধ্যে কোনো একটা কিছু এক্সিস্টেন্স হোক, তাহলে হয়তো বা হবে। তখন রাসেল বলতেছে দোষ আমি সেগুলো বিলিভ করি না, এমনকি ইট ডাজন্ট ম্যাটার ইফ ইউ বিলিভ ইট অর নট, ইউ ক্যান ফিল সামথিং, তুমি কিছু একটা ফিল করবে যে সামথিং ইজ হিয়ার। এবং রাসেল বসে থাকা অবস্থাতে এটা 45 মিনিটের মধ্যে সে বলছে যে হ্যাঁ আমার নিঃশ্বাস নিতে প্রবলেম হয়েছে, রুমের নিঃশ্বাস ভারী মানে বাতাস ভারী হয়ে গেছে। এবং সেম কথা একজন নেই, এর আগে আরেক ফ্রেন্ড আমাদের বলছিল সেম জিনিস, যে মানে জিনিসটা এরকম হয় যে কোনো কোনো সময় রুমটা গরম হয়ে যায় আর কোনো কোনো সময় মানে টেম্পারেচার বেড়ে যায়, পুরাই আনলাইক হলিউড মুভিজ যেখানে দেখা যায় রুম ঠান্ডা হয়ে যাবে। আমার কাছে যতবার সাকিব আমি জীবন আমরা এক্সপিরিয়েন্স করেছি রুম গরম হয়। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই মানুষজন ফিল করে যে মানে মানুষজনের নিঃশ্বাস নিতে একটু প্রবলেম হয়। এখন এই জিনিসগুলো তো অ্যাকচুয়ালি মাথায় না হয় প্রবলেম, আমার সবার তো আর মাথায় প্রবলেম না। সো ডেফিনেটলি আমি বলবো না এখানে জিন ভূতের ব্যাপার আছে, কিন্তু আমি এটাও বলবো না যে জিন ভূতের ব্যাপার নাই। সাইন্টিফিক হয়তো বা কোনো একটা এক্সপ্লেনেশন আছে যেটা আমরা এখন দিতে পারতেছি না, 10 বছর পর আমরা হাসবো, আচ্ছা এটা আসলে এই ব্যাপার। তো অলরেডি ইউজুয়ালটি ইনসিস্ট করে না, গল্প কথা শুরু হয়ে গেছে যে মিল তো সেনাতে ইউজুয়ালটি ইনসিস্ট করে, তাই না? সো সামনে আরও অনেক কিছু হয়তো বা হইতে পারে, বাট যেন গেন আমি এতটুকু বলতে পারি যে অনেক স্কেপটিক্যাল মানুষ আছে, অনেকে আছে, যে কেউ হোক 5 বারের মধ্যে একবার আমি হিট করবো তার মানে এটা হবেই, বিকজ এটা হয়ে আসতেছে।
এবং সাকিব ভাই শুরুতে যখন একদম মানে যখন শুরু করেছিলাম আমরা, তখন যেভাবে বলতেন, পরে সাকিব ভাইয়ের এক্সপিরিয়েন্স শুনে মনে হচ্ছে যে না, সাকিব ভাইয়েরও এই জীবনেও এই ঘটনা ঘটেছে।
হ্যাঁ, এবং মানে ব্যাপারটা হইতেছে যে এটা যে আমরা সিরিয়াসলি অফিসিয়ালি যখন আমরা ডিসিশন নিচ্ছি যে আমরা অ্যাকচুয়ালি ভূত এখন ভৌতিক করব, আমরা তিনজন যখন একসাথে হয়েছি, আমি এগুলো করতেছি সে কত 8 বছর ধরে এইসব বোঝা গেছি, অনেক কিছু করছি, বাট যখন সিরিয়াসলি আমরা তিনজন মিলে জিনিসটাকে ফলো আপ করে যখন শুরু করছি, এরপর থেকে কিন্তু আমাদের লাইফে অনেক খারাপ খারাপ টাইম এসেছে। আমার যাচ্ছে, আমি আমার লাস্ট 1.5 বছর ধরে আই এম গোয়িং থ্রু হেল রিগার্ডিং মাই হেলথ, এবং আমার ডক্টররা বলতেছে যে আমার কিডনি আমার হার্ট ইটস পারফেক্ট, মানে আমার হার্ট বিট নাকি হার্ট রেট নাকি একটা অ্যাথলেটের মতন, যদি আমি রেগুলার এক্সারসাইজ করি না, কিন্তু আমার সব এরকম এরকম সব বিয়ার্ড সব প্রবলেম হচ্ছে যেগুলো কিন্তু খুব সিরিয়াস লেভেল সার্জারি করতে হচ্ছে। আমার লাস্ট সার্জারিটা কীরকম সিরিয়াস লেভেল আমি একটা আইডিয়া দিই, এটার খরচ হচ্ছে 60,000+ ইউএস মানে সিঙ্গাপুর ডলার। সো মানে আমি যেটা একটা আইডিয়া দিলাম এটা কোন লেভেলের সার্জারি, মানে এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট সার্জনস আমার সার্জারিটি করছে আমার। সো এই
সিঙ্গাপুরি $1 হচ্ছে 70 টাকা,
হ্যাঁ ইটস নট চিপ। সো এরকম সব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাইতে হচ্ছে। আমার কয়েকদিন আগে আমার একটা ফ্রেন্ড বলছে যে শোন ভাই আপনি এইসব বাদ দিয়ে দেন, আপনারা গান বাজনা করতেছিলেন গান বাজনাই করেন, এটা ভালো লাগতেছে না। আমাদের সাথে একটা ফকির টেপে একটা লোকের কথা হয় মাঝে মধ্যে, ওকে নিয়ে আমাদের যেখানে যে লাস্ট ইন্ডাস্ট্রি সেখানে যাওয়ার কথা, তার সাথেও মাঝখানে কথা হচ্ছে, বলছে যে সেম জিনিস বলতেছে যে আপনারা এগুলোতে একটু বন্ধ করেন, এগুলো একটু বেশি হয়ে গেছে, আপনারাও যেখানে যাওয়ার কথা ওইখানে এখন যান, মানে এই টাইপের অনেকে অনেক কিছু বলছে। ইনফ্যাক্ট আমাকে এক এক্স গুয়েট প্রফেসর, অনেক বয়স্ক নারী, অনেক রেসপেক্ট করি, উনি প্রচণ্ড মুসল্লি টাইপের, কিন্তু উনি কিন্তু ওয়ান অফ দ্য মানে উনি আবার সায়েন্টিস্ট বাট মুসলিম, মানে জিনিসটা অনেকের কাছে কন্ট্রাডিক্টরি মনে হয়, বাট হি ইজ এ ভেরি ইন্টারেস্টিং গাই। হি অলসো টোল্ড মি দ্যাট যে আমার আশেপাশে কিছু একটা আছে এবং এটা ডিস্টার্ব করছে, সো ইটস বেটার এটাকে আমরা একটু ব্রেক দিই। এইটা স্পেসিফিক ভূতিসের কথা বলে নাই, যে আমি যাতে একটু বুঝে শুনেছি, এবং এই কথা উনি খালি ওনার মুখেই শুনিনি, আমি দুই তিন জনের মুখেই শুনছি। বাট যেটাই হোক, আমার ফ্রেন্ডরা জানে আমার মতন স্টাবন মানুষ খুব কম আছে। আমার কথা হচ্ছে যেটা শুরু করছি আমরা শেষ করবোই, ভৌতিক আমরা শেষ করবোই, ভৌতিক টিভিতে অন এয়ার হবে ইনশাল্লাহ, আল্লাহ ইচ্ছা। সো আমার শরীর যত খারাপ হোক নাই হোক, আমরা এখন ভয়ঙ্করভাবে কাজ করছি, যদিও আমি অসুস্থ, তারপরেও বাসায় বসে যতখানি কাজ আগানো যায় আমরা এখন আগাচ্ছি, সো দ্যাট দুই মাসের মধ্যে জিনিসটা শেষ করে দিয়ে আমি শাকিব জিবানের হাতে বুঝিয়ে দিয়ে আমি চলে যাবো, আমি আমার সার্জারিতে চলে যাবো, আমার সার্জারি হবে, তারপর সার্জারির পরে যাই হোক নাই হোক ওটা পরেরটা পরে দেখা যাবে।
এরকম কোনো ঘটনা আছে নাকি যে যেটা আসলে আপনারা শুটিং করছেন না বা বলা যাবে এরকম কোনো ধরনের?
ফ্র্যাঙ্কলি স্পিকিং, লাস্ট এই যে আমি অসুস্থ হওয়ার পরে ঢাকার বাইরে এরকম হয়েছে যে দুইবার আমরা ইনভেস্টিগেট করতেই বেরিয়েছি, বাট আমার অসুস্থতার কারণে আবার ব্যাক করতে হয়েছে। আমি লাস্টে দুইবার ঢাকার বাইরে গেলাম, দুইবার আমার গাড়ি নষ্ট হয়েছে, রাত দুইটা তিনটার সময় ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছি যে অ্যাডভেঞ্চার হচ্ছে, গাড়ি নষ্ট। বাট উইয়ার্ড সিনারিও হচ্ছে দুইবারই গাড়ি ওয়ার্কশপ থেকে পুরোপুরি ঠিক করে এনে আমার বাসে দেওয়া হয়েছে, তারপর আমি গাড়িটা নিয়ে বেরিয়েছি এবং গাড়ি নষ্ট। কয়েকদিন আগে আমি নতুন একটা গাড়ি কিনছি, ব্র্যান্ড নিউ কার, আসার সময় হঠাৎ করে গাড়ির চাকার রিম ভেঙে গেছে। আমরা কয়েকদিন ছিলাম, জাস্ট গাড়ি রাস্তা থেকে দুই ফিট নিচে নামছে আর উঠছে, একটা গাড়ি সাইড দিয়ে একটা বাস আমাকে সাইড দিচ্ছে, আমি তাকে ওভারটেক করতে গেছি, সে আবার চাপাই দিচ্ছে, সো আমার গাড়ি নিয়ে পাশে নামতেই ছিল, বাট এটার জন্য দুইটা রিম ভেঙে গেল, মানে উইয়ার্ড উইয়ার্ড জিনিস হচ্ছে। হ্যাঁ, এবং রিম ব্রেকিং মানে বললো যে এটা হইলো কেমনি, মানে আশপাশেই একটা ইয়ে ছিল, ওয়ার্কশপ টাইপের ছিল হাইওয়েতে, মানে খুব ছোটোখাটো একটা ওয়ার্কশপ, ওরা ছিল দেখে আমরা বাইকে গেছি, ওদের আনায় ঠিকঠাক করে আমরা ইয়ে করছি। সো হ্যাঁ, মানে আমি ওই ব্যাড লাকটাকে আমি এগুলো বিলিভ করি না, আই ডোন্ট বিলিভ ইন লাক টাক, এগুলো হাবি যাবি যেটা আবার সব কিছুর পিছনেই, আমি কোইন্সিডেন্সও বিলিভ করি না, আমি বিলিভ করি যে আমরা যেটা করতেছি বা কোনো একটা কিছু বিলিভ করি, সব কিছুর পিছনেই কোনো না কোনো একটা কারণ আছে।
This track was downloaded from fusionbd.com.
Definitely এর পিছনে একটা কারণ আছে, তো খারাপ টাইম যাচ্ছে, এবং খারাপ টাইম গেলে আমি একটা কথা সবসময় বলি, খারাপ টাইম আসছে বিকজ সামনে ভালো একটা টাইম আসবেই কারণে। তো ভালো টাইম তো হচ্ছে ভতুষ আসবে, ভতুষ হিট করবে, এবং যে কারণে করছিলাম একটা নতুন একটা ক্রেজ ক্রিয়েট হয়েছে অলরেডি, ভূতে আসাম ফ্যান্সি ভূতে আসাম, অনেক বড় একটা ভূত কালচারটা চলে গেছিলো আমাদের এখান থেকে, এই কালচারটা ছিল না। অনেকে আবার বলতেছে ভূত কালচার বলছি, এটা তো অবাস্তব একটা জিনিস, এটা এটা আবার কালচার কি ভাই, বাস্তব জিনিস কোনটা? আমরা মানে আমরা কি তাহলে ওই কালচারটা বেছে নিব যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে দুজনই পরকিয়া করছে, শাশুড়ি অনেক বেশি কমপ্লিকেটেড, তো আমরা টিভিতে নাটকে যেসব জিনিসপত্র দেখতেছি, হিন্দি নাটকের সময় দেখানোর সময় তো, ইন্ডিয়ান নাটকগুলো দেখানোর সময় তো কোনো মানুষের তো দেখি যে টিভির পাশ থেকে সরেই না, তো ওই কালচারটা কিন্তু ভালো, ওই কালচারটারে আপনি অ্যাপ্রিসিয়েট করে আমাদের ভূত কালচার সরানোর তো কোনো মানা নেই। ছোটোবেলায় আমরা বড় হয়েছি ভূত কালচার নিয়ে, ছোটোবেলায় বাপ মারা ভূতের গল্প বলতো, ওই মাছ চুরি হওয়ার গল্প বলতো, মজা ছিল। সো এই কালচার, সো ভূত কালচার আগে ছিল না, ওই ভূত কালচার রেডিও ফুটি ভূতে পেম আর ভূত মিলে আনছে, আমরা খুব প্রাউড এটা বলতে, এবং এই ভূত কালচার আমরা চালাই যাবো, তো বাজার সোজা কথা। হ্যাঁ, যত যাই হোক সেটাই, এই যে যতই ফ্যান্টাস্টিক, যতই ইয়ার ফর্ম গানা বলি আর যাই বলি, নতুন কালচার কিন্তু একটা আসছে, কিন্তু আমরা যতই হাসি আমি বলবো যে হ্যাঁ অনেক ভালো ভাই, আপনি যা করতেছেন নাম মেনশন করতেছেন, ভালো করতেছেন ভাই, চালা যান, অ্যাটলিস্ট আমরা হিন্দি সিনেমা একটু কম দেখবো, এই টাইপের জিনিস হলো।
যেদিন
উন্মাদে যেদিন আমাদের নিয়ে ফাইজলামি করা হয়েছিল, আমরা উই ফেল প্রাউড জুন মাদের 21শে ফেব্রুয়ারির উচিতে ভৌতিক নিয়ে মজা করতেছে, ভূতের সঙ্গে মজা করতেছে, রাসেল মনে আছে আমাদের সবাই, আমরা সবাই আমাদের কাভার পেজে ওই ছবিটা দিয়ে রাখছিলাম, মানুষজন সেটা যাচ্ছে ভাই সবকিছু নিয়ে চেপ্তা হয় না, এই এনি কাইন্ড অফ পাবলিসিটি ইজ এ গুড পাবলিসিটি, যদি পাবলিসিটি ইয়ে দিয়ে চিন্তা করো। আর দুই নম্বর জিনিস হচ্ছে যে আই এম প্রাউড, ছোটবেলায় যে উন্মাদ ম্যাগাজিন দেখে পড়তে পড়তে হাসতে হাসতে বড় হয়েছি ওই ম্যাগাজিনে আমাদের পাত্তা দিচ্ছে, আমাদের পাত্তা দিচ্ছে, আমি প্রাউড, আই ফিল প্রাউড। সো ওইটাই হচ্ছে ব্যাপারটা, আমরা যেখানে মজা নেওয়ার এখানে আমরা মজা নিব, এখানে মজাই আমরা নিচ্ছি, এখানে আমরা কারোর ছোট করতেছি না বা ইয়ে করতেছি না, সেটাই বিকজ উই আর ফ্রম গানা,
যদিও আমাদের ইজ নট ফ্রম
রাশিয়া, হ্যাঁ আমাদের ইজ নট ফ্রম রাশিয়া, উই আর ইন বাংলাদেশ।
যেখানে আমাদের লাস্ট ইনভেস্টিগেশন করার কথা যেটা আমরা করতে পারছি না, তো ওটা আমরা সোম ভাইকে এক বছর আগে উই চেঞ্জ হিজ মাইন্ড, এখন আবার শুনবো নিয়ে আবার একটু কথা বলে রিসেন্টলি চিরাং থেকে উনি কিছু
মানে আমি এক্সপিরিয়েন্স না আমি একটা ঘটনা শুনে আসছি,
উনি আসে প্রথমে বলছে যে একটা পাশা দিতে হচ্ছে, আমি জীবন দিয়ে উনি এটা আপনার ভালো হন তো সবাই যাবে ওর বলে না তুমি যাবো,
আমি বলছি যে না আমি গেলে একা যাবো জায়গাটা, মানে জায়গাটা কি আমি কাহিনীটা বলি, আমি নামটা মেনশন না করে বলতেছি, ভূত এখন মাস্কে চিটাং এর অনেকে শুনছি আমি জানি, তারা সবাই বুঝে গেছে আমি কার কথা বলছি, আমার ইনফ্যাক্ট তাদের চিনি, ও মাঝে মাঝে আ ও আওয়াজ করতে পারি মুখ দিয়ে, আমার আমাদের একটা ফ্রেন্ড ইনফ্যাক্ট বান্ধব মানে আমাদের সাথে গেছিলো কয়েকদিন আগে। এনিওয়েজ ওদের বাসায় একটা কমপ্লেন ছিল যে আশেপাশের নেইবার, আমি যখন শুনছি যে নেইবাররা কমপ্লেন করতে যে রাতের বেলা নাকি ধরকার আওয়াজ শোনা যায় ওই বাসার থেকে,
আচ্ছা
বাট ওরা কিছু শুনতে শুনতে পারে না, এই টাইপের কমপ্লেন বাসার মধ্যে এটি হাবি যাবি চল চলছে, তো এরকমভাবে যাচ্ছে বাসায় মাঝে মধ্যে এরকম আওয়াজ হয়, মাঝে মধ্যে একটু এই এই হয় মানুষজন কমপ্লেন করে, তারপরে ওই যেটা করা হলো যে অনেক সময় ওই যে কি জানি বলে একটা বাসা বাদ দেয় না
বন্ধ করে,
বন্ধ করে বাসা বন্ধ করে, এরকম বন্ধ বন্ধ করা হলো, তারপর জিনিসটা মোস্ট থেমে গেলো কি থামে আমি ছিল না, বাট তারপর থেকে ইয়ে কম। বাট রিসেন্টলি একটা ঘটনা ঘটছে যে যেটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে, সেটা হচ্ছে ওদের বাসায় খালি ছেলেটাই ছিল, আমাদের ফ্রেন্ডটা যে সেই ছিল, বাবা মা তখন বাইরে দেশের বাইরে আর কেউ নাই, তো বাসায় ডাকাতি হয়েছে, টাকা আসছে সাতজনের মতন টাকা আসছে ভাই বুঝি, কজন আমার একদিকে মনে নেই, টাকা আসছে আসার পর ডাকাতি করছে সব কিছু নিশ্চয় নেওয়ার টাওয়ার পরে যা যেন নিয়ে ওরা চলে গেছে, চলে যাওয়ার পরে ওই আমার ফ্রেন্ড সাথে সাথে কল দিচ্ছে পুলিশকে, তো পুলিশ আসছে, আসার পরে তারা এসে ড্রয়িং রুমে এসে বসছে, তো বসার পরে বলতেছে যে কী কী নিশ্চয় যে সব যা যা হয় আর কি, যেসব ফর্মালিটিস হয় যে কজন আসছিল কী আসছিল ওই সব ডিটেল টিটেল নিল, সব দেখলো কত টাকার জিনিসপত্র নিশ্চয় দিচ্ছে, পুলিশের অনেক কম ছিল বাসায়, বাসায় সে একটা রুম টুম ঘুরছে দেখছে যেখানে যেখানে যা যা হয়েছে দেখছে দেখছে, দেখে দেখে চলে গেছে, চলে যাওয়ার পরে সে দরজা দরজা লক করছে, করে সে রুমের মধ্যে হঠাৎ করে তার কিউরিসি গেছে, সে তাদের দাদা দাদুর রুমে গেছে যে মানে এটা বোধ হয় একেবারে কোনার রুম বা কিছু, ওই রুমে গিয়ে দেখে একটা লোক মাটিতে পড়ে আছে,
আচ্ছা
আনকনশিয়াস, এবং সে তখন অবাক হয়েছে যে এটা তো ওয়ান অফ দোজ মানে ডাকাতদের মধ্যে একজন ওখানে পড়ে আছে, কিছু সে ট্রু স্টোরি কিন্তু এটা চিটাং এ হয়েছে পেপারে ভালো আসছে, এবং সে তখন গিয়ে ধরে সে টের পেয়েছে যে লোকটা বেঁচে নাই মারা গেছে, এবং সাথে সাথে সে আবার কল দিচ্ছে, কল দেওয়ার সাথে সাথে আবার পুলিশ পুলিশ আসছে, এই সাথে এখন তো সিনারি অন্যরকম যে একটা লোক ময়রা পড়ে আছো বাসায় সো তুমি কি করছো, সো তারা গিয়ে ধরছে যে কি ব্যাপার, এই নিয়ে যাবতীয় কাহিনী, এবং আলটিমেটলি বাইরে হচ্ছে যে হ্যাঁ এটা ডাকাতেরই একজন ডাকাতের মধ্যে একজন, মানে সব ডাকাত চলে গেছে সে কোনো কারণে যায় না, ওই ডাকাতের টের পাইছে নাকি এরকমই হয়েছে যে ওরে ও কি ওরে কি ডাকাতটা মাইরে চলে গেছে নাকি, বাট মোস্ট অবলি হার্ট অ্যাটাকে মারা গেছে বা কিছু, ইউ স সামথিং অর সামথিং লাইক দ্যাট, বিকজ ওই ফ্রেন্ড তো জানে যে এই বাসার মধ্যে অনেক কিছু হয়, সো সে বলতেছে যে হয়তো বা কিছু একটা দেখছে বা কিছু এরকম আছে বা পাশে পাশে সে আর জীবনটা নিতে পারেনি, এবং ওই রুমে অনেক প্রবলেম হয়, সো এনিওয়েজ এই নিয়ে অনেক কেস অনেক কিছু চলতেছে এখনও, তো যাই হোক ওই বাসায় রাত্রেবেলা স্বাভাবিকভাবে এখন থাকে তার ফ্রেন্ডের ভয় পেয়েছে, সো কয়েকদিন আগে সে তার আরও কয়েকটা ফ্রেন্ডকে নিয়ে গেছে যে তোরা সব আমার বাসায় চল একসাথে আড্ডা দিই রাত্রেবেলা একসাথে থাকবো আর কি, সবাই বসে আছে ঠিক আছে, সো পাঁচজন মিলে গেছে, সো পাঁচজনে এক রুমের মধ্যে বসে আড্ডা দিচ্ছে এই অবস্থা, সো ওয়ান অফ হিজ ফ্রেন্ডস সে ওই প্রেম করে তো ওই দাদা যেটা হয়েছে ফোন করে, ফোন কথা বলতে সে ড্রয়িং রুমে গেছে। তো ওই ছেলে মানে কিছু ছেলে থাকে না যে অনেকক্ষণ পরে কথা বলতে থাকে মানে রাত্রেবেলা আগে ওখানে, সেটা ওরকম। তো ওই ছেলেটা গেছে কিছুক্ষণ যাওয়ার, সে 5-10 মিনিট পরে আবার চলে আসছে। তো ওইটা ওদের একটু চোখে লাগছে যে কেন চলে আসলো। তারপর আরেকটা ফ্রেন্ড লোক কোনো একটা কারণে ড্রয়িং রুমে গিয়ে বসছে ওই রুম থেকে, সে কিছুক্ষণ বসে থেকে আসা তার ফ্রেন্ডের বলছে কি এই আমার ভয় লাগছে ওই রুমকে কিছু একটা আসে, সামথিং ইজ রং ড্রয়িং রুম নিয়ে। তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে চল সব একসাথে যাই, সবাই একসাথে গিয়ে বসছে 5 জন। তো যেই ছেলেটা ওই বাসায় থাকে ও তার ঠিক অপোজিটে যে বসছে, সে বলছে যে সুমন ভাই কসম আমি নিজের চোখে দেখছি যে একটা ছায়া, ছায়াটা হচ্ছে একটা হাতের ছায়া, সেটা আস্তে আস্তে তার ঠিক অপোজিটে যে ফ্রেন্ডটা আসছে ওটার পিছন দিকে একটা ছায়া এসে আস্তে আস্তে ওর ঘাড়ের এখানে এসে গলার দিকে আসতেছে, মানে একটা ছায়া এসে ওর গলাটা চেপে ধরবে।
এবং কোনো মানে মানুষ নাই, শুধু একটা হাত,
একটা হাতের ছায়া, একটা শ্যাডো আর কিচ্ছু না। এবং সে ওইটা দেখে এরকম ভয় পাইছে, ওই ফ্রেন্ডটা বলছে কি হয়েছে, কিন্তু ওই ফ্রেন্ডটা কিন্তু কিছুই ফিল করতেছে না যে ওর গায়ের উপর একটা ছায়া এসে গলা গলা চেপে ধরার চেষ্টা করতেছে। তখন বলছে না এখান থেকে চল বলে টান দিয়ে ধরে নিয়ে চলে গেছে। ওখান থেকে তারা সবই শুয়ে আবার আরেক রুমে গেছে, আরেক রুমে গিয়ে শুয়েছে। এবং সারা রাত 5 জন ওই এক রুমের মধ্যেই ছিল, এবং রাত্রিবেলা সবাই ঘুমানোর চেষ্টা করতেছে। একটু পরে ঘুমাইতে গেছে, তার কিছুক্ষণ পরে সকালের দিকে, তখন সকাল হয় নাই, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ওদের মধ্যে একটা ছেলে আছে যে এইসব কিছু বিশ্বাস করে না, থাকে না অনেকে এগুলো কিছু বিলিভ ফিলিভ করে না, ও সব কিছু সাইন্টিফিক ব্যাখ্যা দেয়। ও ঘুম ভেঙে গেছে, ও তাকায় দেখে কি যে ও চোখ বড় বড় করে ওর দিকে তাকায় আসে, বলে যে দোস্ত কি হয়েছে কি হয়েছে, বলে যে তুই শুনতেছিস আওয়াজ শুনতেছিস। এবং তারা তারপরে আওয়াজ শুনলো যে একটা চিৎকারের আওয়াজ, অ্যাজ ইফ একটা মেয়ে ভয়ঙ্করভাবে চিৎকার দিতেছে, ওর মুখটা চাইপা ধরে রাখছে, ঘর ঘর একটা আওয়াজ আসতেছে, আবার মুখটা থেকে হাতটা ছুটে যাচ্ছে, আবার মুখ দেখতে চাপ এরকম একটা ভয়ঙ্কর আওয়াজ শুই না। তখন ওরা তো 4-5 জন এবং বলছে যে যা আসা কপালে চল বলে দৌড়াই গেছে যেখানে আওয়াজ বারান্দার ওইদিকে গেল, ওইখানে আওয়াজ বন্ধ হয়ে গেছে। আওয়াজ বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে মুসরুল আলী তার পিছনে দাদুর ঘরের দিকে আবার একটা আওয়াজ আসছে, সেখানে আবার তারা গেছে গিয়ে তারপরে দেখে কিছু না, আওয়াজ তারপর বন্ধ হয়ে গেল। এবং তারপরে তারপর সারা রাত তারা জায়গা, তারা সারা রাত ওখানে ছিল। অ্যান্ড আমি মানুষজনের সাথে কথা টথা বললে আমি আমার অনেকে এসে অনেক গল্প বলে, অনেক অনেক চাপা বলে, ইমপ্রেস করার জন্য ভূতের গল্প বলে। বাট আমাকে যখন ছেলেটা যখন আমার বলছে আই সিরিয়াসলি বিলিভ হিম, আমার মনে হচ্ছে যে আসলেও ব্যাপারটা আছে। ও আমার বাসাটাও দেখাইছে, এটা হচ্ছে বাসা, আসবেন আসে একটু ঘুরে যান চা খাই যান। আমরা তখন গিয়ে থেকে ফিরতেছি বান্ধবন থেকে, চিরাই ফিরতেছি, ওকে বাসার সামনে নামাই দিব। আমি সাথে সাথে আমার মনে হচ্ছে যে না এই বাসায় এখন ঢোকা যাবে, আমি বলছি যে না আমি এখন আসবো না, আমি পরে আসবো, আইসে রাতে থাকবো। বলে যে হ্যাঁ আমারও তো এখন কিছু প্রবলেম টবলেম চলতেছে, আপনি রাতে থাকতে গেলে একটু আগে থেকে আমার জানেন, আমি সেটা অবশ্যই রাখবো, তারপর আমরা থাকবো। সো আমার প্ল্যান হচ্ছে যে হোপফুলি সামনে আমি যাবো গিয়ে আমি একবার একা রাতে থেকে এসে দেখা, তারপরে আমি ভূতি স্কিম নিয়ে যাবো। আমি প্রথমে ওইভাবে যেতে যাচ্ছি না, বিকজ যত যাই হোক এখানে একটা ডাকাত মানে ইনস্ট্যান্টলি মারা গেছে, ফেইন্ট হয়ে গেছিলাম, হসপিটাল নিয়ে গেছি, তারপরে এই হয়েছে এরকম না, একদম অনেক সিরিয়াস একটা কাহিনী। আমার বাসাটা দেখেই আমার কাছে মনে হচ্ছে যে না এটাতে এখন ঢোকা উচিত হবে না। আর তার মানে আমি এই মুহূর্তে এত অসুস্থ যে আমার শরীরে সব কিছু লোড নেওয়া অনেক কষ্ট করে, মানে আমার এখন অবস্থা যেটা আমি বলছিলাম যে আমার স্টমাকের 85% কেটে ফেলে দিছে, আমার এখন স্টমাকের 15% আছে, যার সাথে মানে আমাদের যে খাদ্য নালী যেটা যেখান থেকে খাবারটা যেখানে থাকে আর নালীটা, যে নালীটা আসলে খাবারের ওই ওই পকেটটা নাই, ওইটা ছোট একটা জিনিস হয়ে গেছে। সো আমি এখন কিছু খাইতে পারি না, আই হ্যাভ টু হ্যাভ লিকুইড স্যুপ এই টাইপের ব্যবস্থা করে। সো অলরেডি আমি উইক, আমাকে ডক্টর ওষুধ দিচ্ছে, সো আমি স্ট্রেনাস কাজ বেশিক্ষণ করতেও পারি। সো যে কারণে ডিসিশন নিয়েছি যে আমরা এই বাসাটাতে যাবো, আমি একটু সুস্থ হয়ে নিই তারপর যাবো, আইসা তারপরে ডিসিশন নেবো যে ভৌত স্টেপটিমে যাওয়া উচিত হবে কি হবে। তো আমি চাই না যে ওখানে গিয়ে আমাকে ফাইজ দামি করলাম বা স্কেপটিক্যাল একটা কিছু করলাম, অথবা ক্যামেরা ট্যামার সেট করলাম সিরিয়াস কোনো প্রবলেম হবে, তো আমাদের ভৌত স্টেপ কিছু কাজ বাকি আছে, সেগুলো আমাদের শেষ করতে হবে। আমার মনে করছে যে এইসব জায়গায় ফাইজদানি করার ঠিক হবে না। হ্যাঁ সরকার হ্যাঁ বুদ্ধি এদিকে আয় দে দেখ এই যে আর কম গানায় হ্যাঁ এগুলো যদি করলাম এবং দিল একেবারে গানায় পাঠাই দিল আমাদের ওইটা প্রবলেম। হ্যাঁ মানে ফাইজদানি করলাম, করার পর দেখলাম যে একেবারে যা হওয়ার বিষয়,
মানে আপনি এটা খুবই সিরিয়াসলি নিয়েছেন
এবং আমি সিরিয়াসলি
আমি মনে হচ্ছে যে ওখানে কিছু একটা হবে, মানে ঘটবে কিছু,
হ্যাঁ কিছু একটা ঘটবে বা ঘটছে আমার এটা মনে হচ্ছে, ডেফিনেটলি এটা মনে হচ্ছে। সো ওই এই সাকিব বলে ঘুমাইতে পারে না, এই যে মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি এখন জিনিসটা গুড অর ইভিল, খারাপ অথবা ভালো, এরকম জিনিস আমরা চিন্তা করি, কিন্তু ওই ভয় জিনিসটা আর কাজ করে না। তো আমাদের অনেক ফ্রেন্ডই আছে বলে যে হ্যাঁ ভূত এফএম শুনলে রাত্রেবেলা লাইট জ্বালে, ফাঁকে যেটা বলছে রাত্রে লাইট জ্বালে ঘুমেছে। আমার সাথে ওই দিন আমার ফ্রেন্ড তুলির সাথে দেখা হয়েছে, আমার বলছে যে ভূত এফএম শুনুন, আমি একবারই শুনছি বাট লাইট টাইট জ্বালায় তারপরে শুনি না। আমি বললাম যে এরকম করলে হবে না, তোমরা লাইট জ্বালায় শোবা, ইলেকট্রিসিটি বিল একটু বেশি আসতো কিন্তু ভূত এফএমের পপুলারিটি বাড়বে, লাইট টাইট জ্বালায় ঘুমাও, অসুবিধা কি, হ্যাঁ লাইট জ্বালায় ঘুমাইলা, সব মাস সপ্তাহে তো একদিন লাইট জ্বালাইলে, এত কি তুমি করো তো কোনো মানে নেই, তাই না? আর এলইডি লাইটের নাকি ইয়ে কম, মানে ইলেকট্রিসিটি কম,
তারপরে
হয়তো ওই টাগা গেম চলে যাবো আমি আসলেও,
ঠিক আছে
কথা বলছি তো আমার টায়ার লাগতেছে,
ঠিক আছে নো প্রবলেম, আমি তাহলে শুনি ঘটনাটা শুনি।
খুব ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে গত কয়েকদিন, বেসিক্যালি ইট অল হ্যাপেন্ড বিকজ তুমি একদিন আমাকে রেফারেন্স করছো, লিফট ঠিক আছে আপনার চলে আসেন, আমাকে শুনে হয়েছে যে সময় লিফট ঠিক আছে যাবেন নাকি বোঝা, আমি বললো চলো, কিন্তু আমাদের তো কোনো স্টোরি নেই, মানে আমরা গত ছয় সাত মাসে কোথাও যাই নাই, কিছু করি নাই, মোরলেস মানে যেগুলো শেয়ার করার মতো ওগুলো শেয়ার করে ফেলছি, যেগুলো শেয়ার করতেছি না ওগুলো টিভিতে যাই। তারপরে আমরা সময় হলো তোমায় কাজ করো, তুমি জিপার ফুটেজ নিয়ে বসো, ফুটেজ ফুটেজ দেখো, যদি মানে অনেক দিন ধরে অনেক কিছু করছি তো মনেও থাকে না, দেখো যদি ইন্টারেস্টিং সেটা বাইর হয়, অত ইন্টারেস্টিং না হলেও মানে ছোটখাটো যদি কিছু থাকে এটা শেয়ার। সো মজার ব্যাপার হচ্ছে আমি আর জিপার বসছি, সো ফুটেজ দেখতেছি, সো যেসব আমাদের মনে আছে যেগুলো কাজ করতেছি ওগুলো আমরা বাদ দিয়েছি, এছাড়া আমার অনেক টেপ আছে ওগুলো টেপ দেখতেছি। হঠাৎ করে একটা টেপ দেখলাম, ওটার ট্যাগ মানে প্রত্যেকটা টেপের উপরে তো একটা ট্যাগ যে ইনভেস্টিগেশন নাম বা ওটা কোড নেম দিয়ে আর্কাইভ করি, সো ওটার মধ্যে লেখা লস্ট, লস্ট লেখা, তা আমি বললাম যে লস্টের টেপ তো লস্ট তো আমরা এডিট করে ফেলছি, মানে আমরা আরেকটা ইনভেস্টিগেশন আছে যে আমরা হারাই গেছিলাম ওটা কোড নেমও লস্ট, তো ওটা আবার টেপে আবার লস্ট লেখা না, ওটা আমরা নিজেরা বলি লস্ট, আমার লস্ট লিখে না জঙ্গল নাকি অন দ্য ওয়ে টু খুলনা কি জানি লিখছে আমি মনে নেই, লস্ট লেখা ছিল লস্ট লেখা কেন জীবন তো পাতা দিচ্ছিল এমন এটা ছাড়তে দেখি জীবন ছাড়ছে ছাড়ছে, অ্যান্ড ছাড়ার পর আমরা যেটা দেখছি মানে আমি আরো প্রথমে খুব ডজ খেয়েছি, মানে আমরা দেখি আমরা একটা বাসার মধ্যে আছি, আমি সুমন ভাই জীবন মানে টিপিক্যাল ভৌতিক স্টাইলে ক্যামেরা সেট করা, আমরা বলতেছি যে এখন বাজে রাত্রিটা ওয়েট করছি, এবার খুব বোরিং কথাবার্তা হচ্ছে এমন কিছু হচ্ছে না, আমরা ফট করছি ফট করছি ফট করছি, তারপর আমি টিপটা বন্ধ করলাম, জীবন টিপটা বন্ধ করলো, বন্ধ করলো যে দোষ আমার তো মনে পড়তেছে না, আমি বললাম যে আমারও মনে পড়তেছে না, তারপর আমরা দুজন এটা অনেক খুঁজে নিলাম, তারপর আমরা আরো দুটা টিপতেছি হচ্ছে লস টু লস থ্রি, ওটাও আমরা দেখছি আমার জীবন, এবং প্রত্যেকটাই হচ্ছে ওই বাসার একটা ঘর তোমার একটা ঘর, আবার একটা বাসার বাইরেও কিছু ফুটেজ আসে, কিন্তু কি নিয়ে মানে ইনভেস্টিগেশনটা কি নিয়ে ওখানে ওই কোনো ইয়ে নেই ফুটেজ নেই, মানে যেটা হয় যে আমরা যখন একটা জায়গায় ইনভেস্টিগেট করতে যাই যেমন ভৌতিক সিরিজের একটা ফরম্যাট আছে, যে ফরম্যাটের প্রথম একটা ইন্ট্রোডাকশন থাকে, আমরা কেসটা ইন্ট্রোডিউস করি, তারপর একটা কনক্লুশন থাকে, এগুলো থাকে, তো এগুলো কিন্তু সব পরে হয়, যেমন ভৌতিক যখন এপিসোডটা অনার যাবে সবাই প্রথমে কিন্তু দেখবে যে সুমন ভাই এসে একটা কেস ইন্ট্রোডিউস করছে যে আজকে হচ্ছে আমরা এই জায়গাটা ইনভেস্টিগেট করতে যাবো, রিয়েলিস্টিক্যালি ওটা সবচেয়ে লাস্টে শুরু হয়, আচ্ছা যেটা হয় যে আমরা আসলে প্রথমে যাই গিয়ে দেখি এখানে কিছু আসে নাকি, যদি কিছু পাই দেন উই কাম ব্যাক, আমি শুট দ্য ইন্ট্রোডাকশন, সো এখানে উই হ্যাভ দ্য ইনভেস্টিগেশন সো উই ডিডন্ট হ্যাভ দ্য ইন্ট্রোডাকশন। মজার ব্যাপার হচ্ছে নিদার জিব্রান নর আই কুড রিমেম্বার এনিথিং অ্যাবাউট দ্য ইনভেস্টিগেশন,
আচ্ছা
দেন উই কল ইন সুমন ভাই, সুমন ভাই সুমন ভাই প্রথমে আমি টেক দেখেছি যে এটা মনে হয় সুমন ভাই লস্ট, তো সুমন ভাই হ্যাঁ এটা তো জঙ্গলের তো, আচ্ছা না সুমন এটা জঙ্গলের তো না, না জঙ্গলটা লস শুনে বলছে যে হ্যাঁ শুনবো ওটা মানে আমরা কোড নিয়ে নিজেদের মধ্যে ইউজ করি লস বাট ওটা আসলে ক্যাসেটে লস লাগে না ক্যাসেট অন্য কিছু লাগে না বলো কি চালু দেন না হ্যাঁ খুললে মেশিন ওয়াইজ লাগে বিহাইন্ড দ্য সিনস ছিল তো ছাড়ছি সোম ভাই দেখবো সোম ভাই এর ফার্স্ট ফিটিং এ কুন ফিগার আউট এনিথিং
আচ্ছা
সো উই হ্যাভ থ্রি ডেজ And we have this investigation, but I mean, kichu hotche na. Nothing is happening. So, tinjai dekhlam, Shobhan bhaiyo confused, Shobhan bhai, horat hor kijani unar mone hoy, ami na, eta na, eta na. So, right now, this is my story. This is the mystery. We have three dates. Jeta moto kichu footage ache.
Apnar kono bhabe mone korte parchen na. Amra
ekta mone korchhi na je eta ki, ebong I can't even remember. Shobhan bhai ekdom mone nai কার থ্রু দিয়ে কেসটা আসছে আই হ্যাভ এ ফিলিং এটা সোমবার ছুটি আসে না আমি জানি না এটা কেন মনে হচ্ছে মানে আই হ্যাভ এ ফিলিং এটা আমার ছুটি আসছে আমাকে কেউ পসিবলি ফেসবুক থ্রু দিয়ে কন্ট্যাক্ট করছিল আই ডোন্ট রিমেম্বার হু ইট ওয়াজ আই ডোন্ট হ্যাভ দ্য গাইজ নাম্বার বাট থাকলেও আমার মনে নেই সো আই ডোন্ট নো হোয়াট ইজ গোয়িং অন নাও আই ডোন্ট নো হোয়াট ইজ গোয়িং অন সো তুমি ওর সাথে কথা বললে কোনো আমার কারণ মাইকে কথা বলতে হবে
বাট আমরা তিনজনই টেপের মধ্যে আসি কথা বলছি ডিসিশন কিছু কিছু করবো ক্যামেরা সেট করবো সব কিছু আছে আমরা দুটো ক্যামেরা সেট করি যে সব আছে
সো রাইট নাও উই আর ট্রাইং টু সলভ দিস প্রবলেম আর কি মানে মানে আমরা যেমন আমাদের কাপড় চোপড় দেখতেছি মানে দেখার চেষ্টা করছি কোনো ডেট আসে নাকি মানে কোথাও আসে না ক্যামেরার সময় ডেটটা যেটা আসে ওটা প্রবাবলি কারেক্ট ডেট না
বাকি সবগুলো চিনতে পারছেন শুধু একটা
হ্যাঁ দিস ইজ ওয়ান ইনভেস্টিগেশন যেটা কোনো আমাদের কোনো ডকুমেন্ট সাথে নাই আই ডোন্ট নো ওয়াই উই ডোন্ট নো এটা কোথায় উই ডোন্ট নো ওয়াই উই ওয়েন্ট দেয়ার কারণ এটা উইদিন শুট দ্য ইন্ট্রোডাকশন কিন্তু এটা খুবই মিস্টিরিয়াস যে আমাদের কারো মাথা আসছে না আই ডোন্ট নো ওয়াই দ্যাট ইজ মানে এটা শুনতে খুবই অতিরিক্ত শুনতে খুবই চাওয়াবাজি শুনতে খুবই ফারফেচড বাট আই ক্যান ফিগার ইট আউট আই ডোন্ট নো
আমার যেটা মনে হয় যেমন তিনজনেরই ভুলে যাওয়ার কথা নাই হবে বাট আমরা ভুলে গেলে আবার তো পরে মনে আসার কথা কিছু একটা এরকম হইতেই পারে যে কেউ একজন আমাদের ডাকে নিয়ে গেছিল আমাদের সাথে একটা ফাল প্লে করছে যে চাটা কিছু একটা খাওয়াই দিয়েছিল যেটার মধ্যে খুব কোন এক কিছু একটা
এইসব কেমিক্যাল আসে
কেমিক্যাল আসে যেটা আমি আমি জানি না অ্যাকচুয়ালি বাট
আমরা আজকে শেষ করছি আমরা আবারও সুমন ভাই সবাই একটু যদি বিদায় নিয়ে নিতেন তাহলে আমি শেষ করতে পারি
হ্যাঁ এখন এই মুহূর্তে সিনারি হচ্ছে আমি 18 তারিখ ব্যাংককে যাচ্ছি ওখানে গিয়ে আমার ব্যাংককের পরে সিঙ্গাপুর যেতে হবে বিজেপি তো সামনে ডেফিনেটলি আমি আসতেছি না আর তারপরে যদি এরকম হয় যে ব্রেন টিউমারটা অনেক ছোট থাকে তাহলে আমার আরো ওয়েট করতে হবে আর যদি মনে হয় বড় হয়ে যায় তাহলে ইমিডিয়েট সার্জারি করতে হবে আমরা চাচ্ছি আমাদের কনভেনিয়েন্স অনুযায়ী ব্রেন টিউমারটা বড় হোক মানে 2 মাস পরে তাহলে আমি বহুত বিষয় কাজ সামনে শেষ করে দিয়ে তারপরে আমার সার্জারিটা করবো এই হচ্ছে ব্যাপার সো এনিওয়েজ হোপফুলি সবাই ভালো থাকবে এবং সবাইকে বলবো যে আমাদের জন্য একটু দোয়া করবেন তো শরীরটা ভালো যাচ্ছে না আর কি বদ্দা যদি শুনে থাকে আমাদের এই ভূতের আজকে তাহলে আবার বলবো যে আলিফ ফয়সাল হচ্ছে যে আমরা শুনতেছি আচ্ছা তোমার জায়গা থাকলে তোমাদের বাসা আসতেছি আমরা কফি করতে খাইতে হবে এখন
একদম
আর হ্যাঁ সাকিব, কিছু বলার আগে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি চাই সাকিব এখন কিছু বলুক।
না এই জীবন যেটা বললো যে উইপসল প্রে সবাইকে অপরিজন সন্ধ্যায় ঝামেলা শেষ হয়ে যায়, হোপফুলি ভোট ইস ওয়েলকাম অ্যান্ড ইটস গোনা বি গ্রেট, এন্ড ওটার পরে আমাদের কিছু প্ল্যান রয়েছে যেগুলো গোনা বি অসম, সবগুলা ডিপেন্ডিং অন সুমন ভাই গেটিং বেটার।
আমরা আশা করছি যে খুব দ্রুত সুমন ভাই সুস্থ হয়ে উঠবেন, এবং আমরা জানি যে মানে অনেকেই এটার জন্য মানে অলরেডি আইসোলেশনের মধ্যে লিখছেন। তো যাই হোক, আমরা আজকের মতো এখানেই শেষ করব, আবার আগামী সপ্তাহে আবার ফিরে আসবো। যাওয়ার আগে আর একবার জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেসটি ভূত এফএম অ্যাট রেডিও ফুর্তি ডট এফএম, আর আমি আর একবার এটা স্পেলিংটা বলে দিই, bhwtfm@radioforti.fm নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিন। আগামী শুক্রবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে, কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুধু থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকে চলে যাচ্ছি, বাট ফুর্তির প্লেলিস্ট জুড়ে রয়েছে আপনার সব পছন্দের গানগুলি, সো স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from FusionBD.com.